This track was downloaded from FusionBD.com.
হ্যালো 8920
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো 8920 তে। বুঝতেই পারছেন বুধবারের রাতমানি হচ্ছে এবিসি রেডিও, বুধবারের রাতমানি হচ্ছে আরজে কিবরিয়া, এবং আরজে কিবরিয়ার সাথে একজন অতিথি থাকবেন যিনি তার জীবনের গল্প বলবেন। সেই জীবনের গল্প বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের সামনে তুলে ধরা হবে। তেমনি আজকে তার কোনো ব্যতিক্রম হচ্ছে না, আজকে একজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানাতে চাই, বিশেষভাবে স্বাগত জানাতে চাই এই অনুষ্ঠানে। দেশের বাইরে থেকে যারা শুনছেন, আগামীকালকে যারা আমাদেরকে ডাউনলোড করে শুনবেন, এবং একই সাথে ইন্টারনেটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। একই সাথে মনে করিয়ে দিতে চাই, এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে জীবনের গল্প বলতে পারেন আপনি নিজেও, এবং সেখানে আমরা কোনো সিলেবাস রাখিনি। সেটা হতে পারে ভালোবাসার গল্প, হতে পারে আনন্দের গল্প, হতে পারে বেদনার গল্প, হতে পারে কষ্টের, হতে পারে সাফল্যের, যে কোনো বিষয় নিয়ে। এবং একই সাথে আপনি যদি কোনো ভুল করে থাকেন আপনার জীবনে, যেই ভুলটা আপনাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে, এবং একই সাথে আপনি যদি মনে করেন যে আপনার এই ভুলটা স্বীকার করার মাধ্যমে আপনি নিজেকে হালকা করতে চান, আর আপনি পুরো দুনিয়াকে সচেতন করতে চান যে আপনার মতো ভুল যাতে আর কেউ কখনো না করে, পৃথিবীর কোথাও যদি আপনার সেই কথা বলার জায়গা না থাকে, তাহলে হ্যালো 8920 হচ্ছে সর্বোৎকৃষ্ট প্ল্যাটফর্ম। এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে দুটো পদ্ধতিতেই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটা হচ্ছে ফোন নাম্বার, আমরা যেটা বলে থাকি সবসময় হ্যালো 8920 এর জন্য নির্দিষ্ট নাম্বার, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। প্রথমে ফোন করতে হবে, ফোন করার পর ওখানে যে নির্দেশনা দেওয়া আছে সে অনুযায়ী আপনার নামটি স্পষ্ট করে বলতে হবে, এবং একই সাথে আপনার সেল নাম্বার, যেখানে আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনার সঙ্গে আমরা কথা বলতে পারবো, সেল নাম্বারটি খুব ধীরে ধীরে স্পষ্ট করে বলে দুই মিনিটের মধ্যে আপনার যে জীবনের গল্প আপনি বলতে চান সেটা সারাংশ আপনি সংক্ষিপ্ত করে বলবেন। বলার পরে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আরেকটি কথা বলতে চাই, অনেক আগে হয়তো ফোন দিয়েছেন আমাদের এখানে এবং আপনার সঙ্গে হয়তো আমরা যোগাযোগ করিনি, কারণ আমাদের এখানে এত বেশি ফোন কল এসে থাকে, তাদের সবাইকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি যদি ফোন দিয়ে থাকেন তাহলে আবার নতুন করে দিন, দিতেই থাকবেন এবং হতাশ হবেন না, দয়া করে একটা না একটা সময় আপনার সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব। এবং আমরা বিশ্বাস করি আপনার জীবনের কাহিনী দিয়ে একটি সমাজ পরিবর্তন হয়ে যেতে পারে, পুরো কমিউনিটি পরিবর্তন হয়ে যেতে পারে, সুতরাং আপনার জীবনের গল্প আমাদের কাছে খুবই 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 মূল্যবান। আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, আমরা সবসময় এই জায়গাটির ব্যাপারে আপনাকে উৎসাহিত করে থাকি। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, hello8920। এই একটিমাত্র পেজই হচ্ছে আমাদের হ্যালো 8920 এর অফিসিয়াল পেজ। আর ফেসবুকে প্রায় এখন জানা মতে 60টির মতো আমাদের ফেক পেজ আছে, এগুলোর সাথে এবিসি রেডিও এবং ব্যক্তিগত পর্যায়ে আমাদের কারোরই কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র facebook.com/hello8920 পেজটি আরজি কিবরিয়া নামে আপনি পাবেন। ওখানে গিয়ে যদি আপনি লাইক দেন তাহলে হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন, এবং একই সাথে হ্যালো 8920 এর যাবতীয় তথ্যাবলী আপনি ওখান থেকে পেয়ে থাকবেন, এবং পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে অতিথির সাথে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী। এ পর্যায়ে আমরা আজকের অতিথিকে স্বাগত জানাচ্ছি, দেখা যাক কে আছে আমার সঙ্গে। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম তারাবানু।
তারাবানু, আপনি আপনি কোথা থেকে এসেছেন?
পশ্চিম মাদারটেক গোরান সাবরা মসজিদ।
পশ্চিম মাদারটেক গোরান সাবরা মসজিদ থেকে আপনি এসেছেন। আচ্ছা, একটু আমাদের শ্রোতা যারা রয়েছেন তাদেরকে একটু ধারণা দেবার জন্য আপনার বয়সটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে।
আমার বয়স বর্তমানে 40 বছর।
40 বছর বয়স্ক একজন ভদ্র মহিলা যার নাম হচ্ছে তারাবানু, এবং তারাবানু নামটা আসলে আমাদের গ্রামাঞ্চলের একেবারে কি বলা যেতে পারে একটা প্রতিষ্ঠিত নাম। তারাবানু আমাদের সঙ্গে রয়েছেন এবং তারাবানু এসছেন হচ্ছে গোড়ান থেকে। চলুন তারাবানু জীবনের গল্পে আমরা ফিরে যাই, আপনি কোথা থেকে শুরু করতে চান আপনার জীবনের গল্প?
আমি শুরু করতে চাই একবারে ছোটবেলা থেকে।
জি, শুরু করুন।
আমি ছোটবেলা হঠাৎ করে একদিন আমার বাবা মা দুজনে হঠাৎ করে জর্গা লাগে, জর্গা লাগার পরে দেখা যায় এমন জর্গাই লাগে যে ওইখান থেকে মারামারি শুরু হয়ে যায় তাদের দুজনের ভিতর।
আপনি একটু বলবেন যে আপনার বাড়ি কোথায় ছিল?
বাড়ি ছিল জামালপুর।
জামালপুরে?
জি।
জামালপুরের কোন গ্রামে আপনারা থাকতেন?
জামালপুর ধিকপাইত।
ধিকপাইত, ধিকপাইত গ্রামে। আর উপজেলা?
উপজেলা সঠিক আমার এত মনে নাই, তা আমার মাই বলতে পারে।
আচ্ছা, ওখানে আপনি কত বছর পর্যন্ত ছিলেন?
কি বাড়িতে?
হ্যাঁ, ওই গ্রামের বাড়িতে।
গ্রামের বাড়িতে পাঁচ বছর পর্যন্ত ছিলাম,
মানে যখন আপনি স্কুলে পড়েন না ওই এত ছোট।
হ্যাঁ,
স্বাভাবিক, হয়তো মনে না থাকাটাই স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, তারপর আপনি দেখলেন যে আপনার বাবা মা খুব ঝগড়া করছে।
পরে ওই জায়গা থেকে মারামারি হয়ে যায়, মারামারি হওয়ার পরে নানার বাড়ি মা চলে আসে, আসলে তখন নানা ওইখান থেকে মারে নিয়ে ঢাকা চলে আসে।
আচ্ছা আচ্ছা,
ঢাকা চলে আসে, আমার মা, আমার বড় ভাই, ছোট বোন, আমরা দুই ভাই বোন জমক, মোটা আমরা চারজন ভাই বোন, আমাদের চারজনকে নিয়ে মা চলে আসে ঢাকায়। ঢাকা চলে আসার পরে তখন সকালে রওনা দেয়, সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে। তখন আমাদের দুনো ভাই বোন, বড় ভাই, এই তিনজনকে তাজগাঁও স্টেশন আমাদের বসায় থুয়ে মায়ের পাশের বাড়ি যায় খাবার আনার জন্যে, তো তোমরা এখানে বসো, আমি কিছু দেখি ব্যবস্থা করে আনতে পারি কিনা। তা তখন ওই জায়গা থেকে আমার ছোট ভাই হঠাৎ করে পানি চায় এক গিলাস, তা ওর জন্য আমি পানি আনতে যাই এক বাসায়। যে বাসায় আমি পানি আনতে যাই ওইখানে আমার আটকায় ফেলায়, তারা পানি চায়, পানি চাওয়ার পরে তারা আটকায় ফেলায়।
এটা কোন কোন স্টেশনের কথা বলছেন আপনি?
এটা তেজগাঁও স্টেশনে ছিলাম, কিন্তু যে বাসাটা আমার আটকায় সেটা হইতেছে ফার্ম গেট।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর
পরে ওই বাসা থেকে পানি আনতে গেলে আটকায় ফেলায়, তখন আমার ভাই আবার কতক্ষণ পরে কানতে কানতে ওই বাসায় আমার খুঁজা বাইক করে, বাইক করার পরে আমার ভাইয়েরও আটকায় ফেলা ওইখানে। কিন্তু আমরা দুনো ভাই বোন জমক ছিলাম, ওর নাম হাসমত, আমার নাম তারাবানু, একই দিনে জন্ম, এক পিস, আমি বড় ও ছোট,
আপনারা জমজ ছিলেন।
হ্যাঁ, পরে ভাইয়ের দুজনে আটকায়, আটকানোর পরে তখন আবার পিস দিয়ে আমার মা, নানা, ভাইয়ের সবাই মানে খোঁজ করতে নামে, খোঁজ করতে নামলে দেখা যায় যে বাড়ির ভিতরে আসে আর আমাদের ধরে রাখে, সে বাড়ির ভিতরে বড় একটা গেট থাকে, গেটে চিপে আমার মা, ভাই, ওরা সবাই মানে লুকানো থাকে। তো কিসের জন্য দেখি হঠাৎ করে হইচই, কিসের জন্য হইচই করতেছে, পরে তাকায় দেখি যে বাইরে যে ফকির মিসকিন আছে হঠাৎ করে ওদের ট্রাক ভরে সব ধরে নিয়ে যেতেছে। তা মা যদি বাইরে তাহলে মার তো ধরে নিয়ে যেতে পারে, সেই ভয়ে মা গেটে চিপে লুকানো থাকে, ট্রাকটা চলে যায়। চলে যাওয়ার পরে ওরা সবাই বাইরে আসে, আমরা দেখে কান্দাকাটি করে চিৎকার পারি, তখন মা ছুটে আসে, আসার পরে আমাদের নেওয়ার জন্য অনেক কান্দাকাটি করে যে তাদের যদি ভুল হয়ে থাকে মাফ করে দেন, তাদের ছাইড়ে দেন। তখন তারা ছাড়ে না, তারা বলে কি দেখো তোমার ছেলে মেয়ে এত দূরে থেকে নিয়ে আসছো, খাওয়ানোর অভাবে তারা মারাও যাইতে পারে, তাদের তো সুন্দর একটা ভবিষ্যৎ তোমরা দিতে পারবা না, তা তাদের আমরা লেখাপড়া শিখাবো, মানুষের মতন মানুষ করব, সুন্দর একটা পোশাক দিব, আদর যত্নে রাখবো, তুমি নিয়ে কি করবে তাদের। তখন মায়ের তারপরও মানে না।
ট্রাকের ব্যাপারটা আমি বুঝলাম না, ট্রাকে কি হয়েছে?
মানে ট্রাকে তখন যত ফকির মিসকিন ছিল তখন নাকি সবারে ধরে ধরে
নিয়ে যাচ্ছিল কোথায়। আচ্ছা, আর কত সালের কাহিনী মনে আছে আপনার কাছে?
এটা গন্ডগোলের দুই বছর,
গন্ডগোলের দুই বছর, তার মানে হচ্ছে মুক্তিযুদ্ধের পরের সময়, 1974 সালের কাহিনীর কথা আপনি বলছেন। ওকে, 1974 সালের কাহিনী মানে মুক্তিযুদ্ধের দুই বছর পরের সময়। আমাকে একটু বলেন তো, যে বাড়িতে আপনারা ঢুকলেন সেই বাড়ির লোকজন, মানে সেই বাড়ির মালিকরাই কি আপনাদের দুজনকে আটকে দিয়েছে যে এদেরকে নিয়ে যাওয়ার দরকার নাই, এরা এখানেই থাকুক, এরা এখানেই আমরা
মানুষ করবো নিজের সন্তানের মতন, যা তো তাদের ছেলে মেয়ে ছিল না, তা নিজের সন্তানের মতন মানুষ করার জন্য
ছেলে মেয়ে ছিল
না।
আচ্ছা,
একটা কোয়ার্টার নিয়ে তারা থাকতো ওইখানে। মায় তারপরে মানলো না, না মানার পরে মারে অনেক ভয় দেখানো হইলো যে দেখো, মায় বললো মধ্যে থেকে যে আমি কিন্তু থানায় যাই তাহলে আমি বলবো যে আমার ছেলে মেয়েদের জোর জবরদস্তি আপনারা আটকে দিয়েছেন। তখন মারে বললো যে দেখো, তুমি যদি এখন যাই থানায় কেস করো কোন তোমার লাভ হইতো না, বিশেষ জন্য আমাদের এই পরিচিত লোক, এই যে কিছুক্ষণ আগে ট্রাক ভরে মানুষ নিয়ে গেছে, এরা তো পুলিশেরই লোক, দেশগ্রামে তো একটা কুয়া থাকে, এরাও এই ধরনের একটা কুয়ার মতন আছে, কুয়ার ভিতর গরম পানি, ওইখানে নিয়ে ছেলে মেয়ে তোমাদের সবাইটা নিয়ে কিন্তু ওইখানে ছাইড়া দিবে, তখন জীবনে উঠতে আসতে পারবে না, মরা ছাড়া কোনো উপায় থাকবে না,
এরকম ভয় দেখাচ্ছে।
হ্যাঁ, ভয় দেখানোর পরে তখন মায়ের ভুবার মতন হয়ে যায়, আর কিছু বলতে পারে না। পরে ওইখান থেকে মায় চলে আসে
আপনাদের রেখে।
হ্যাঁ, চলে আসে ওইখান থেকে, আসার পরে চুপে চাপে আবার ডেইলি সন্ধ্যার সময় যায় দেখা করে।
আপনারা মোট ভাই বোন ছিলেন কয়জন?
চারজন।
চারজনের মধ্যে দুইজনকে ধরে ফেলেছে, আর বাকি দুইজন কোথায় গেল তাহলে?
দুইজন, একজন কুলে, তার নাম সূর্যবানু, বড় ভাইয়ের নাম ক্যাশমত, আমার মার কাছেই থাকে।
না, আপনাদের যে দুইজন ছিল টুইন, মানে আপনারা যমজ ছিলেন, সে দুজনকে বাড়িওয়ালা আটকে দিয়েছে, তাই তো?
আর সে তো
বড় বয়স কত বছর ছিল?
তখন ছিল তার 20-25 বছর।
ও কি করলো সেই মুহূর্তে?
তখন
ওনাকে কি সাথে করে নিয়ে আসছিল নাকি ওনার গ্রামের বাড়ি ছিল?
না, ওর সাথে নিয়ে আসছিল, তা ও তো গ্রামাঞ্চলের ছেলে, সেরকম খুব একটা জ্ঞান ছিল না, সে কোনো প্রতিবাদ করে না, কিছু বলে নাই। আর ছোট বোনটা সে ছিল কুলে, দেড় বছরের ছোট বোনটা। পরে ওই জায়গা থেকে তখন মা কি করবে, পরে চলে যায় সন্ধ্যা দিকে, ডেইলি চুপে চাপে আসে আমাদের সাথে দেখা করে।
আমাকে আরেকটু বলেন, কারণ আমি একটু আমাদের শ্রোতাদের সন্দেহ দূর করার জন্য বিষয়টা একটু পরিষ্কার করতে চাই। আপনার মা যে ঢাকা শহরে আসলো, উনি কি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে উনি কোথায় থাকবেন, কি করবেন না করবেন, এরকম ঠিক ছিল? মানে ঢাকা শহরে যাচ্ছি তো যাচ্ছি, যা থাকে কপালে সেখানে কি যায়
এটা হবে, এই মানে মারামারি মায়ের খাওয়াচ্ছে তার চেয়ে আমি দূরেই চলে যাই, এই উদ্দেশ্যে হয়তো মা চলে আসছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
বাবার কাছ থেকে মায়ের ভয়ে চলে আসতে ঢাকায়। তা ওই জায়গা থেকে যাক মা চুপে চাপে দেখা কত, আর বলতো কি যে মা কোনো খাবার আছে, খাবারের তখন অভাব ছিল, আর আমাদের জন্য আমাদের ছেড়ে মানে বাড়িতেও চলে যেতে পারতো না, তাই এখানেই থাকতো মায়ের কারণে, স্টেশনে থাকতো, আর সন্ধ্যা হইলে আমাদের কাছে এসে খাবার চাইতো। তখন আমি খুব একটা বুঝতাম না, তা খাবার দিব কই থেকে, তখন বলতো ভাতের মার আছে, তখন বলতাম হ্যাঁ আছে, পাগর থেকে ভাতের মার আইনে দিতাম। এরকম দেওয়ার পরে একদিন দুই দিন যাইতে যাইতে হঠাৎ করে একদিন দেখা হয়ে যায়, যে বাড়ির মালিককে আমাদের আটকাইতে হয় সে দেখে ফেলায়। দেখার পরে তখন বলে দেখো তুমি কান্দাকাটি করো না, তুমি তার চেয়ে বাড়ি চলে যাও, প্রত্যেক মাসে আইসে একবার করে দেখা করো, ছেলে মেয়েদের বাড়ি থেকে ঘুরে আইনো, যদি না ঘুরে আনো তা তো তারা বাড়িঘর চিনবে না, কেউ চিনবে না।
আচ্ছা
হ্যাঁ, তারা আশা দিল, আর মাসে মাসে কিছু টাকা পয়সা নিয়ে যায়। এই ধরনের কথাটি বলার পরে তখন মায়ের তারপরও কান্দাকাটি করে, কিছুতেই তারাই করতে পারে না, তখন কি করবে, তখন বলে ঠিক আছে তোমারে একটা ঠিকানা দি, তোমার যে ছেলে, আমার মা তোমার ছেলেটারে চাইছে, তার মার আবার মানে যে আমারে রাখছে তার মার বাড়ি যেমন ফার্ম গেটের ভিতরে রোডের এই পারে, আমি ওই পারে আমার ভাই নানির বাসা থাকে, তা ওই বাসায় আমার ভাইয়ের নিয়ে দিয়ে আসলো, বললো কি তুমি যদি দেখা করতে চাও তাহলে এইখানে এসে তুমি যোগাযোগ করবা, এখানে এসে তুমি,
মানে আপনার যমজ ভাইটাকে দিয়ে আসলো।
হ্যাঁ দিয়ে আসলো, আর জায়গাটা চিনিয়ে দিল, আমরা এই জায়গা নাও থাকতে পারি, কতদিন পরে চলে যেতে পারি জায়গা চেঞ্জ করে। তারপরে মায় শুনে জায়গা দেখে পরে চলে যায় বাড়িতে, বাড়িতে চলে যাওয়ার পরে তখন আর আমার সাথে আর মার সাথে দেখা হয় না। ঠিকই তারা এক মাস পরে বাসা পাল্টে গুলশান চলে যায়, ওইখানেই থাকি। ওই জায়গা থাকার পরে একটা বছর বেশ ভালোই আমার জীবনটা কাটে, তারা নতুন নতুন পোশাক এনে দেয়, স্কুলে ভর্তি করাই দিল, তারপরে ভালো ভালো খাবার দিল।
আপনার ওই ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়ের কোন সন্তান ছিল না? মানে
ছিল না,
আপনাকে কি সন্তানের মতোই যত্ন করতো?
হ্যাঁ, তখন মানে খুবই আদর করতো, এমন আদর করতো যে আমার মার কাছে আমি এরকম আদর পাইনি, খুবই আদর করতো, তো অনেক খুশি ছিলাম। তো ওই জায়গা থেকেই হঠাৎ করে মানে একদিন তার এক ছেলে হয়, প্রথম ছেলেটা হওয়ার পরে তার বোন আসে বাড়ি থেকে দেখার জন্য, বোন আসে মাজারো বোনটা, তাদের আবার একটু সমস্যা ছিল টাকা পয়সা দিক দিয়ে। তখন সে বললো দেখো পরে মেয়েরে তো লেখাপড়া শিখে কোনো লাভ নাই, তার চেয়ে যদি আমার ছেলে মেয়েরে শিখাও তো ভবিষ্যতে বলতে পারবে যে না আমার খালারও ছিল, তো আজকে আমরা লেখাপড়া শিখতে পারছি। একথা বলে তখন আমার লেখাপড়া বন্ধ করে দেয়, আমার কাজে লাগাই দেওয়া হয়, বই খাতা ছিঁড়ে ফেলাই দেয়। পরে ওইখান থেকে আমি কাজ করতে থাকি টুকটাক, আমারে ঘর গুছাইতে দিল, ঝাড়ু দিতে দিল, তারপরে ঘরের ভিতরে অনেক ফুলের টব ছিল, মানে সব পাতা, এই পাতা গুনে ডেইলি আমার কাজ ছিল, সকালে বিকালে একটা একটা করে পাতা মোছা, পাতার ভিতরে ভালো থাকলে তাইলে তো আমার অবস্থা খারাপ আছে, সে হাতে আবার দেখতো ভালো লাগে কিনা, জুতা পরিষ্কার করতে দিত, তাদের দাঁত ব্রাশ করা, টুথপেস্ট লাগাই সামনে দেওয়া, নাস্তা আগে দেওয়া, এই ধরনের কাজ আমার ভাগ করে দেওয়া হইল।
এগুলো আপনাকে আগে করাতো না, ছেলে হওয়ার পরে আপনাকে এগুলো করতে বললো?
আর নিচে থেকে দোতলায় আমারে বললো যে তুমি দুপুর হইলে আমাদের খাবারটা উপরে দিয়ে আসবা, খাওয়া শেষে আবার নিচে নিয়ে আসবা।
ওনারা কি বড় লোক ছিল?
হ্যাঁ মোটামুটি বড় লোক ছিল।
ভদ্রলোক কি করতেন যে বাড়িতে আপনি ছিলেন?
সে ফুজি ফিল্মের দোকান ছিল মতিঝিল, এর তো জানি, কিন্তু আরো ব্যবসা আছে কিন্তু সেটা আমি সঠিক জানি না।
ওকে ঠিক আছে,
যাই হোক, এখন বর্তমানে সাত বাড়ির মালিক সে।
সাতটা?
হ্যাঁ সাতটা বাড়ির,
হ্যাঁ সাতটা বাড়ির মালিক,
সাতটা বাড়ির মালিক। গুলশানে আছে পাশাপাশি দুই বাড়ি, উত্তরা আছে দুই বাড়ি, চিটাগানা আছে দুই বাড়ি, আরো একটা আছে।
আমি একটু শ্রোতাদেরকে একটু অ্যাড্রেস করছি যে গল্পটা আমরা শুনলাম, আমি একটু এক মিনিট একটু সামারি বলতে চাই। গ্রামের হতদরিদ্র নিদারুণ একটি পরিবার, 74 সালের কাহিনী আমরা শুনছি। সেই সময় আমরা জানি যে বাংলাদেশ সদ্য মুক্তিযুদ্ধ থেকে স্বাধীন হওয়া একটা দেশ, এবং সেই সময়ে আপনারা যদি আমাদের পত্রপত্রিকা দেখে থাকেন এবং আপনারা যদি এরকম দেখে থাকেন যে বঙ্গবন্ধু, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর বেশ কিছু সাক্ষাৎকার আছে, আপনারা ইউটিউবে গেলেও পাবেন এটা, যে ওই সময়টাতে উনি দেশ নিয়ে বিদেশিদের কাছে যে কথাটা বলছেন যে আমাদের কিন্তু সবগুলো ওপেন করা আছে, ওপেন পলিসিতে, আপনারা যদি কেউ চান আমাদেরকে হেল্প করতে পারেন, আমরা কোনো কিছু হাইড করছি না। আমি অনেকগুলো ইউটিউবে এরকম একটা ভিডিও দেখেছি। আমরা ওই সময়টাতে ইকোনমিকভাবে প্রচন্ড পর্যদুস্ত একটা দেশ, এটাই হওয়া স্বাভাবিক। 9 মাসের ভয়ঙ্কর প্রলয়ঙ্করী যুদ্ধ হওয়ার পর একটা দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগে। আমরা সেই সময় একটা দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছিলাম, খাবার দাবারের যথেষ্ট অভাব ছিল। আমরা জানি যে এরকম বিদেশ থেকে কম্বল এসছে, সেই কম্বলগুলো টুকরো টুকরো করে বিক্রি হয়েছে, এবং যা হয় আর কি, যেখানে দারিদ্র থাকবে সেখানে দুর্নীতি থাকবে, এটাই স্বাভাবিক। তো এরকম একটি সময়ে গ্রামীণ একটা পরিবার গ্রামের থেকে উঠে এসছে এবং এসে তারা শহরে এসছে কোন একটা ভালো আশ্রয়ের জন্য বা কাজের জন্য। সেই সময়টাতে একটা শহরের পরিবার তাদেরকে এক ধরনের অন্যায়ভাবেই হোক বা তাদের মনোবাসনা পূরণ করবার জন্যই হোক না কেন, পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এবং তারাবানু আর তারাবানুর সাথে যে ভাইটি ছিল, যমজ ভাই, নামটি কি বলছিলেন? হাসমত। হাসমতকে নিয়ে নিয়েছে একটি পরিবার। এবং তারাবানুর জীবন কাহিনীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারাবানু প্রথম দিকে তাদের কাছে সন্তানের মতো ছিল, কিন্তু ওই পরিবারে পরবর্তীতে একটা সন্তান আসার পরে তারাবানুর সাথে যেটা আচরণটা করা হচ্ছে, ধীরে ধীরে আমরা দেখছি তার উপরে কিছু কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনার তখন বয়স কত?
তখন 6 বছর চলে।
6 বছর চলতেছে, আচ্ছা। তারপর
কিন্তু বাসাটা পাল্টে গুলশানে আসার আগে দিয়ে আর একটা কাহিনী গেছে, যেমন ওই যে আমার ছোট বোনটা, সে যে ডেলি ভাতের ফ্যান আমার মায়ের নিয়ে আমার ছোট বোনটারে খাওয়াইতো, নিজেরা খাইতো। পরে হঠাৎ করে একদিন দেখা গেল কি, যে আমার ছোট বোনটা শোলে, সারা শোলে মানে পানি চলে আসে, এই ফ্যান খাইতে খাইতে পানি আসার পরে সে মারা যায়। সে মারা যায় তখন আমার নানারে মায় দিয়া
পাড়ায়
তখন স্টেশনেই থাকতো,
ওই স্টেশনেই থাকতো,
আমাদের জন্য অপেক্ষা করতো যে দেখি ওদের নিতে পারি, কোন রকম যদি লুকাইও ওদের নিয়ে যেতে পারি বাড়িতে, সেই আশা সে বাড়ির যায় নাই,
ওইখানে থাকতো,
ওইখানে থাকতো, স্টেশনে কাটাইতো। তারপরে এইভাবে করে ভাতের ফ্যান খাওয়াইতে খাওয়াইতে পানি চলে আসার পরে বোনটা মারা যায়, তখন আমার নানারে দিয়ে খবর পাঠায়, খবর পাঠায় যে ওরা একটু ডাক দিয়ে আনো, শেষ দেখা একটু দেখা যাক।
ভাতের ফ্যানটা আপনাদের কাছ থেকে?
হ্যাঁ, আমার কাছ থেকেই নিত, আমি নিজেই দিতাম ভাতের ফ্যানটা। পরে আমরা ছাড়ে না, বাসায় এসে বলে, তখন তারা ছাড়তে চায় না, তখন বলে ঠিক আছে বিশ্বাস যদি না করেন সাথে কেউরে দিয়ে দেন, যাই এক নজর দেখে আসুক। পরে নিজেরাই আমার সাথে নিয়ে যায়, নিয়ে দেখায় আনে বাসা, পরে চলে আসি ওইখান থেকেই, মানে ওই যে ভাইয়ের ওই বাসা দিয়ে আসে, মারে পরিচয় করায় দিয়ে পরে মারে বিদায় দেয়, মায় চলে যায়, আর মার সাথে আমার দেখা হয় না, তখন তো গুলশানে চলে আসি। ওইখানে আসার পরে এই কাজ করতে করতে হঠাৎ করে একদিন আমার বললো কি, যে দোতলায় তুই দুপুরে ভাতটা আমাদের তুই দিয়ে আসবি, যতক্ষণ পর্যন্ত খাবার না হবে ততক্ষণ পর্যন্ত পাশে তুই দাঁড়ায় থাকবি। তা তখন তাদের খাবার দিয়ে আসতে গেলাম, খাবারের পরে শেষে আমি থালবাড়ি ওইটা নিয়ে আসলাম, তা কাজের যে মহিলা ছিল আইসে দুপুরের দিকে ঝাড়ু দিত ঘর বসত, তা সে সিঁড়ি যে মরছে আমি খেয়াল করি নাই, ভিজা ছিল, তা পিছলে খাই আমি নিচে পড়ে যাই, কাছের থাল নিয়ে ভাতের থাল ছয়টা নিয়ে পড়ে যাই, একটা থাল ভাঙে যায় এই জায়গা থেকে, তখন এ দেওয়ালের সাথে আমার টাইনে নিয়ে গেল, এইখানে আস, তোর মন কই থাকে, কাজের দিকে কি মন বসে না, ঠিক মতন কাজ করতে পারস না, বলে আমার ওইখানে নিয়ে যা, নিয়ে তখন আমার হাত এভাবে করে বাঁধে, বাঁধার পরে তখন ওই কাজ ভাঙ্গা দিয়ে তখন আমার হাত কাটতে দেয়, ও জাগা জাগা চিচির করে হাত কাটতে দেয়,
ওই যে কাজগুলো,
হ্যাঁ, মানে আমি থাল ভাঙলাম কিসের জন্য, হাত কাটতে দেওয়ার পরে তখন কাটার অবস্থার উপর দিয়ে আবার মরিচ মাইকে দেয়, লবণ মাইকে দেয়, তো আমি তখন আর সহ্য করতে পারি না, তখন বলি আপনি আমার ধর্মের মার লাগেন, আমার সাইরে দেন, নাহলে আমার মার কাছে আপনি আমার দিয়ে দেন, তা আমার জানে মাইরেন না, এইবার তো আমি সহ্য করতে পারতাছি না। পরে ওইখান থেকে পাশে তার ভাই থাকে, ভাই এসে তখন ছুডায়, তারাই নিজেরা মারতো, আবার নিজেরাই ওষুধ এনে লাগাই দিত, তা ওষুধ লাগাই দেয়, ওষুধ লাগানোর পরও টুকটাক কাজ আমার করাইতো, আবার ফিরে গাছের পাতা যে বললাম সকালে ঘুমের থেকে মানে আজানের আগে আমার উঠা লাগতো, টাইম দিয়ে দিছিল আজানের আগে দিয়ে তুই উঠবি ঘুমে থেকে ডেলি, উঠে এই পাতা মুছবি, জুতা পালিশ করবি, গজারু দিবি, ঘর মুছবি, কার্পেট পরিষ্কার করবি, টাইমটুক আমার দিয়ে দিত। তাই এই কাজ করার পরে তা আগে উঠে আমি পাতা মুছতাম, মুছা তো এই টুকটাক কাজ সব শেষ করতাম, শেষ করার পরে আইসা দেখতো গাছে কোন পাতায় ময়লা লাগে কিনা, তাতে দেখতো কি একটু বালুর মতন লাগে, এই ফুলাফানের বেল ছিল আলনার ভিতরে সাজানো, এই বেলটা নিয়ে মানে ইচ্ছা মতন মারলো, আমার চাবুকের মতন বাইরে নিয়ে শুরু করলো, বাড়ির ঠেলা আমার এই কপালে এখনো চিহ্ন আছে, কেটে গেল, আর মাথায় দুই জায়গা কাটলো। তখন আমি বললাম যে দেখেন আমি মুচ্ছি ঠিকই।
কে মারছে, মানে মারলো কে?
ওই বাড়ির মালিকে।
মালিক?
মালিক মানে কি? মহিলা, আমার পালক মা।
পালক মা?
হ্যাঁ, সে মারলো।
ওনার নাম কি ছিল মনে আছে?
দেলোয়ারা।
দেলোয়ারা?
হ্যাঁ, দেলোয়ারা।
আর ওনার হাজবেন্ডের নাম ছিল?
এমা চৌধুরী।
এমা চৌধুরী?
হ্যাঁ, এমা চৌধুরী। সে এখন মারা গেছে, মৃত্যু।
ওকে, ঠিক আছে। তারপর ওই পর্যায়ে কি হলো?
পরে ওই জায়গা থেকে মানে আমি অনেক হাতে পায়ে ধরে বললাম যে দেখেন আমি কিন্তু মুচ্ছি, বিশ্বাস করেন আমি পাতা মুচ্ছি। তারপরও যে কিসের জন্য ভালো ভালো লাগে সেটা আমি বুঝতে পারি না। তারপরও হে শুনলো না, না শোনাতে যাক মাইর দূর করলো, সেদিন তো পার হইলই।
আচ্ছা, তার মানে আপনি মোটামুটি, আমরা এখন যেটা বুঝছি, আপনাকে বাড়িতে কাজের মেয়ে হিসেবে ব্যবহার করছে তারা। ওকে, প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920। আজকে তারাবানু আমাদের সঙ্গে রয়েছে। তারাবানু তার জীবনের গল্প বলছে। তারাবানুর জীবনের গল্প নিয়ে আমরা রাত দুটো পর্যন্ত আপনার সঙ্গে থাকবো, এবং একই সাথে একটু বলতে চাই তারাবানুকে নিয়ে আমাদের ফেসবুকে একটা রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। আপনি চিন্তা করতে পারবেন না যে আজকের গল্পটি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আমি আবারও বলছি, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। জি, যেটা বলছিলেন।
পরের দিনে আবার আমার কাজ দেওয়া হলো, বললো কি যে তুই কাফড়গুনে ইস্তারি করবি, আবার মানে কাজ কিছু বাড়াই দিল, কাফড়গুনে ইস্তারি করবি, আর ওই যে বাচ্চারা নিয়ে পার্কে থেকে একটু ঘুরে আনবি, আইটা আসবি, টুকটাক কাজ করতে দিল। ডেইলি সকালে সে নানির বাসা চলে যেত, তার মার বাসা। তা আমাদের ওই জায়গা থেকেই ওই আমার ভাইয়ের সাথে দেখা হইতো, হাসমুজ্জের নাম, ওর সাথে দেখা হইতো। তা দুজনে কথাবার্তা বলতাম ওইখানে, ও আমার বলতো যে দেখ তোর এত মারধর করে, আমারও তো মারে না, আমার অনেক আদর করে, নানা নানি ইয়ারা সবাই আদর করে, তাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ও ছোট, ঘরের ভিতর সবাই আদর করে। তা খুব আহ্লাদ হয়ে গেছিল, আর অতিরিক্ত আহ্লাদ হয়ে গেছিল। তাই আমি বললাম যাক তোর কপাল তো ভালো, আমার কপাল খারাপ, আমি কি করবো? তাহলে তুই পলায় যা। তো বললাম পলায় গেলে জায়গা চিনি না কিছু না, কই পলায় যাবো? ধরা খাইলে তো উপায় নেই, শেষ করে ফেলবো। পরে কয় তাহলে কি করবি কর, আমার তো করার কিছু নাই, তোর যে বুদ্ধি দর সে দিয়ে দিলাম। ও আমার ছোট হইলো, ও চালাক ছিল একটু বেশি।
আচ্ছা,
ওই জায়গা থেকে আবার আমার সন্ধ্যা হইলে নিয়ে আসে, আনার পরে আস্তে আস্তে এরকম করে মানে কাম কাজ করতে থাকি, একটা অন্যায় পাইলে ধরে মারধর করে, আবার সকালে ঘুমে থেকে উঠতে যদি দেরি হয়ে যেত তাইলে অন্য ভেল দিয়ে বাড়ি শুরু করত। এমন করতে করতে আস্তে আস্তে যখন তার বাচ্চারা একটু বড় হয়ে গেছে, 6-7 বছর হয়ে গেছে, আমারও বয়স একটু 10 বছর মতন হয়ে আসছে।
আপনার লেখাপড়া কি তখন চলছিল, বন্ধ করে দিয়েছে?
না না, আমার লেখাপড়া বন্ধ করে দিছে 1 বছর পরেই।
1 বছর পরে আপনার লেখাপড়া বন্ধ করে দিয়েছে?
সব বন্ধ করে দিছে। তারপর থেকেই এই 10 বছর বয়সে থেকেই আমার জীবনটা কাটে বাথরুমের ভিতরে। বাথরুমের ভিতরে কাটে, যেমন সকালে ডেইলি সে তার মার বাসা চলে যেত, চলে যেত যেখানেই যাইত, মানে আমার পায়খানার ভিতরে এই এক কাপ ভাত কদ্দু তরকারি একটা প্লেটের ভিতর দিত, কিন্তু কোন পানি দিত না। আর পাশে একটা চাউলের ড্রাম ছিল বড় ছড়ানো, এই চাউলের ড্রামের উপরে 1 কেজি চাউল, 1 কেজি মুসুরি ডাল এটি মিলে দিয়া যাইত। আর নিচে যে ফলটা ছিল, ফলটে মানে পাকার ভিতরে পানি ডালে থুয়া যাইত। এ ডাল তো কিসের জন্য, যে আমি যদি ফলটে বসিয়া থাকি কি শুয়া ঘুমাই, এই কারণে যেন না শুইতে পারি না বসতে পারি, দাঁড়ায় থেকে এই চাউল ডাল মিক্সার করে দিয়া যাইত এর বাচ্চা আমার আলাদা করার জন্য, যেন সারাদিন দাঁড়ায় থেকে আমি এই চাউল ডাল বাচ্চা আলাদা করি। আর পায়খানার ভিতর যে ভাত দিত, এ ভাত তো ওইখানে খাওয়া সম্ভব না, আমার ছোটবেলা থেকে একটু ঘিন বেশি, তা ভাত আমি খাইতাম না, ইয়েতে ফালাই দিতাম।
পায়খানা বলতে আপনি বোঝাচ্ছেন যে টয়লেট?
হ্যাঁ হ্যাঁ, যেখানের ভিতরে মানে তারা বাথরুমে যাওয়া আসা করতো সেইটি।
এটা কেন করতো?
এটা করতো জানি, এখন আস্তে আস্তে বড় উঠছি, যদি মানুষের সাথে মিশি কথা বলি হয়তো তারা বুদ্ধি দিতে পারে, পলায় যাওয়ার জন্য কি পলায় চলেও যেতে পারি কি চালাক হইতে পারি, এই কারণে কেউ সাথে মিশতে দিত না, কেউ সাথে কথা বলতে দিত না।
যখন আপনার বয়স 10 বছর,
হ্যাঁ তখন থেকে, তাই এরকম করে মানে সকালে আটকে থুয়ে যেত, সন্ধ্যা হইলে খুলে দিত।
আপনি কি করতেন ওই সময়টাতে?
ওই চাউল ডাল বাচ্চা আলাদা করা লাগতো, আর যখন সন্ধ্যা হয়ে যেত তখন প্রচুর আমার ভয় লাগতো, যত কারণ থাকতো না, ওই যে বাতি অফ করা, ভয়ে কাঁপাইতে থাকতাম, মানে এই ভয়ে ভয়ে ই হয়ে গেছি গে, আমি ভীত হয়ে গেছি।
আজকে যে গল্পটা আমরা শুনছি এটা মঙ্গল গ্রহের গল্প না, এটা পৃথিবীর গল্প, এবং বাংলাদেশের ঢাকা শহরের কোন একটি বাড়ির গল্প। এই গল্পটাকে অবিশ্বাস করার যাদের করতে ইচ্ছে করছে তাদেরকে আমি বলবো যে লাস্ট দুই বছরের একটা পরিসংখ্যান নেন যে কাজের মেয়েদের উপরে গৃহকর্তা বা গৃহকর্তী যারা আছে তারা কি ধরনের অমানসিক নির্যাতন করে। কখনো কখনো আমরা তারা পেয়েছি তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত, এমনও পেয়েছি যে গায়ের চামড়া তুলে ফেলেছে, আমরা এমনও পেয়েছি মুমূর্ষু অবস্থায় মানবাধিকার সংগঠনগুলো তাদেরকে নিয়ে দৌড়দৌড়ি করছে, আমরা এরকম খবরও পত্র পত্রিকায় দেখেছি। আজকে একজন তারাবানু এখানে এসছেন, আমরা ধরতে পারি শি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অব দিস গ্রুপ, এবং তার জীবনের যে বর্ণনাটা তার সাথে কি আচরণ করা হয়েছে সেটা তুলে ধরছে। চলুন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। তারপর কি করলো?
তারপরে ওই জায়গা থেকে যাক, এরকম করে কয়েকদিন বেশ কাটে গেল। আর যেদিন বাসা থাকতো শুক্রবার দিন বাসা থাকতো, মেহমান আসতো দেখে বাসা থাকতো, তাই একদিন হঠাৎ করে যে বাসা ছিলাম তার যে ছেলে সে তো এখন আমার বর্তমানে ভাই লাগে, তাই সে ভাইয়া বলল কি যে দেখ তুই তো শুধু ঘরের কাজই করস, তো রান্দার কোন কাজ কি তো শিখবি না, পরের বারে গেলে রানবি কেননে, তো কিছু কিছু রান্দাও শিখিস। তো তখন বললাম যে মায় দেখলে যদি দূরে মারে, আমি তো ভয় লাগে মারে দেখলে, দেখবে না সে তো অনেকক্ষণ লাগে ঘুমায়, সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমায়, তুই এই সুযোগে কিছু কিছু কিভাবে করে রান্দা বাড়া করে তুই একটু দেখবি। যেদিন বলল পরের দিন যাই আমি রূপচন্দা শুটকি বুনা করলাম আর ডাইল রান্ধলাম। রান্ধার পরে তখন আমার পালক বাবা খুব ভালো ছিল, ভাইয়েরাও ভালো ছিল, তো ওরা আবার চোখ টিপি দিয়ে বললো যে পরের দিন আবার একটু করবি। তো পরের দিন যখন রান্ধতে যাই ডাইলটা যখন বাগার দিই তখন দেখে হলায় ওই আমার মায়, দেখার পরে তখন আমি আর বুঝতে পারি না, তা পাশে এই ফুটানো তেল ছিল, পুরি ভাজা তেল ছিল, কড়াইটা বসানো ছিল চুলার ভিতরে, তা তেলটা আরো গরম করলো, যে দূর ঠান্ডা ছিল আরো গরম করলো, গরম করে এখন আমি বুঝতে পারি না যে কিসের জন্য গরম করতেছে, এই তেলটা আইনা বাস আমার শরীরে ঢাইলে দিল। ঢাইলে দেওয়ার পরে তখন আমি একটা চিকা দিয়ে মানে বাথরুমের ভিতরে আমি ঢুকে যাই গোসলখানার ভিতরে, গোসলখানার আবার বেসিন ছিল, বেসিনের সাথে আয়না ফিট করা, তখন আয়নাতে দেখতে পাই যে একটা মুরগি যে রকম গরম পানির ভিতরে চুবানোর পরে সাদা হয়ে যায় ঠিক সেই রকম আমার পুরো শরীরে চামড়া সাদা হয়ে গেছে। পরে ওইখান থেকে ওই পালক বাবা সে অনেক রাগারাগি করে, রাগারাগির পরে উল্টা খালুর সাথে আবার রাগারাগি করে, দেখো তুমি বেশি কথা বলবা না, ওর জন্য এত দরদ কিসের জন্য, তুমি তো বুঝলা না এই মেয়েটার কারণে কিন্তু আস্তে আস্তে আজকে আমাদের সংসারটা অনেক উপরে উঠছে, আগে আমার কিছুই ছিল না, আজকে পুলাফানের মুখ আল্লাহাক দেখাইছে, ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, বাড়ি ঘরের মালিক হয়েছে, আজকে অনেক উন্নতি হয়েছে, এমন করাচ্ছে যার সন্তান তার বুকে ফিরিয়ে দাও, তাও কষ্ট দিও না, তুমি একটা কথা বলবা না। তাই এরকম করে যাকে আমার ছাদের উপর নিয়ে রেখে দেয়, যে পর্যন্ত গাউডা না টানে ছাদে থাকি, ওইখান থেকে আবার গাউডা শুয়ে গেলে আবার নিচে নামে আনে, আবার কাম কাজ করি, করতে করতে একদিন হঠাৎ করে তারা এই মার বাসা যায়, আবার গেলে তখন আবার আমারে নিয়ে যায়, নিয়ে গেলে ভাইয়ের সাথে আবার দেখা করি, মায়ও সেদিন কি মনে করে যেন মায় আসে, এরকম যেরকম এই জায়গাটা আমার মায় ওই জায়গা আমি দূরে থেকে বসায় দেখাইতেছে, তা আমি মার সামনে যাইয়া কথা বলছি, তা কথা বললাম কিসের জন্য, এর জন্য হাতে বড় বড় চারি ছিল, এই চারি দিয়া মায় চলে যাওয়ার পরে মার সাথে কিসের জন্য কথা বললাম, কিসের কথা বললাম, এই কারণে দূরে থেকে তোরে দেখা করতে বলছি, কাছে গেলি কিসের জন্য, এই ধরনের প্রশ্ন করে আমারে মার শুরু করছে, মুখের ভিতরে খানসি মারে ভিতরে মাংস শুদ্ধে উঠতে চলে আসে, এমন খানসি মারে, গলার ভিতরে খানসি মারে, মানে আমি জ্বালা যন্ত্রণা মনে হয় যে রাক্ষস একটা যেমন খানসাইলে যেমন হয়,
পাগল ছিল নাকি
না ভালোই, কিন্তু এমন মায়ের মারছে আমার সারা মুখ গলা চিহ্ন অনেক চিহ্ন ছিল, এখন আস্তে আস্তে কিছু মিশে গেছে। তারপরে ওই জায়গা থেকে এই অবস্থায় বাসা আবার নিয়ে যায়, রাইতে রাইতে নিয়ে গেলে কাম কাজ করাইয়া রাত অনেক রাত হয়ে যায়, রাত হয়ে গেলে পা টিপতে দেয়, পা টিপি, তা পা টিপতে টিপতে মানে হঠাৎ করে ঘুমাই পড়ি, তো ঘুমাই গেলে খাটে থেকে লাত্তি মেরে নিচে ফেলাই দেয়, আবার তুলে তুলে কয় সে পা টিপ, তখন আবার এ পা টিপি, এ পা টিপতে টিপতে আবারও ঘুমাই যায়, এই অবস্থা মায় দূর করে। যখন রাত 2টা কি 1টা বাজে যায় তখন বলে কি যাই আসো, তো শুই, শোয়ার পরে পরের দিন চাচা লন্ডন থাকে, লন্ডন থেকে তার পরিবারও আছে, তার চাচা আসে ঘরাইতে, তা তার চাচা হইলে আমার তো নানা লাগে, তা তার নানা বলে ডাকি, তা সে পানি চায়, তার কাছে পানি দিয়ে আসতে যায়, পানি দিয়ে আসতে গেলে আমার হাতে ধরে, হাতে ধরে বলে কি তোরে যদি রাতে ডাক দি তুই শুনবি আমার কথা, আমি বললাম কিসের জন্যে, রাগ করে আপনি আমার ডাক দিবেন কিসের জন্য, দরকার আছে, তারপরে আমি বলছি ঠিক আছে শুনবো শুনবো বলে ওইখান থেকে ছুটে আসি, ছুটে এসে তো কাম কাজ শেষে পরে শুই, আর শোয়ার আগে দিয়ে একটা বুড়ি থাকে ওই কাজের মহিলা, তার নানি বলে ডাকি খুব ভালো, তার কাছে তখন বলি ঘটনাটা খুলে যে এই বলছে আমারে, তুই বুঝবি না, তাহলে আজকে থেকে তোর বিছনায় আমি শুমু, তুই আমার বিছনায় থাকবি, অদল বদল করে শুই, তাই মাথা ঢাকে শুবি, উদলা রেখে শুবি না। তো তখন সে নানি একটা ছুরি নিয়ে তারপর শুয়ে থাকে, আর আমি নানির বিছনায় যাই শুয়ে থাকি। পরে অর্ধেক রাইতে মানে নিশি রাইতে কয়টার সময় যেন আসে, আসে আস্তে আস্তে করে আগে কাপড় উড়ায় মানে খেতা খেতারা আলগিতে আলগি দেওয়ার পরে নানি কয় কে কে, আমি কিন্তু শুনতে পারতাছি সবই। পরে কয় আমি তারা বানুরে খুঁজি এক গিলাস পানি চাই, তখন নানি আবার রাগারাগি করছে, ওরে ও তুই পানি খাওয়ার জন্য আসছো, তুই কিসের জন্য আসছো আমি কি বুঝি না, তুই কি ভাবছস, এতিম একটা মেয়ে, এটারে তোর আর কত শাস্তি দিবি, কত আজাব দিবি, আর মেয়েটা একটু সেনা হয়ে উঠছে, আর আবার মেয়েটার পিছে বাচ্চস না, দাঁড়া এই ছুরি দিয়ে তোর নারী বুড়ি সব ভাই করে পরে জেল খাটমু, দরকার পড়লে তোর মেয়েটার জীবন নষ্ট করতে দিব না। পরে সে চলে গেল, চলে যাওয়ার পরে সকালে পরে আমি মার কাছে বলি কাহিনী খুললা, মায়ে আবার চাচারে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করলে সে কি যেন উল্টা পাল্টা কথা বলে, বলার পরে সে করলো কে আমার চুলের মুঠি ধুইরে টাইন গোসলখানায় নিয়ে যায়, নিয়ে গেলে উইল পাউডার বালতির ভিতরে গুলাইয়া পরে পাকার ভিতরে সব ছাইরা দেয়, ছাইরা আরো উইল পাউডার ছিডাইয়া পরে আমার এই ভাষা থেকে ধাক্কা দেয় আমি ওই ভাষা যাইয়া পড়ি, বেসিনের উপরে আবার ওই ভাষা থেকে ধাক্কা দিলে এই ভাষা এসে পড়ি, এমন করতে করতে এখনো পর্যন্ত আমার এই যে দাঁত গিনা সব মানে কাঁচা দাঁত লইরা যায়, উলুট পালুট হয়ে যায়, এখন পর্যন্ত আমি সেই ব্যথায় আমি ঠিক মতন মানে ধরতে পারি নাই দেখে আজকে আমার দাঁত গুনে বেকাতারা এখনো। তো এরকম অত্যাচার তার ভিতরও মানে এই যে আমি শিয়ান হয়ে উঠছি তখন মোটামুটি, হ্যাঁ তা হ্যার যে ভাই শিয়ানা ভাই তার ছেলে তাদের সামনে আমার উলঙ্গ করে ফেলছে, উলঙ্গ করে তাদের সামনে আমার এরকম ইজ্জত ই করে আমার এরকম মারধর করছে, এটা কি সম্ভব একটা নারী এরকম নারীর জীবন নিয়ে খেলা করতে পারে, তারই তো সন্তানের মতন, তারে তো আমি মার মতনই জানছি, তারপরও তাদের সামনে এরকম উলঙ্গ করে এই মারছে ভালো কথা, কিন্তু এভাবে করে তো মারার উচিত না। ওরা যাকে ওই জায়গা থেকে আমার মুখের কথা কেউ বিশ্বাস করে না করে না। তার আবার একটা ভাতিজা ছিল, সেই ভাতিজা আবার আমার পিছে বাজলো, তার কথা শুনি না কথা শুনি না দেখে কাজের আবার আরেকটা মেয়ে ছিল ফুলবানুর নাম, ওর সাথে কেমন যিনি বা হয়ে গেছে তাই খারাপ একটা সম্পর্ক ছিল, আমি দেখে ফেলাই, আমার ধমকি দিল যে তুই যদি বলস তাহলে তোর খবর আছে, এ কথা বইলে তখন আমি আর সহজে তখন আর কথাবার্তি বলি না, যে যাক ভয় দেখাই এমনি তো মায়ের খাইতে খেতে এই পর্যন্ত অসহ্য হয়ে গেছি, থাক বলারই দরকার নেই। তারপরও সে কেমন যিনি কাজের মেয়েটার সাথে সম্পর্ক করে বাচ্চা হয়ে যায়, তখন এই টাকা চুরি করে, টাকা চুরি করে বাচ্চা নষ্ট করতে নেয়, বাচ্চা ফালাই দিয়ে আসে, তা সেইটার খবরও আমি জানি কিন্তু অত যে আমার প্রকাশ করতে দেয় না বলতে দেয় না। তারপরও ওই যে মহিলা যে আছে কাজের মহিলা তার কাছে একটু আওয়াজ দি, সে যায় বলে তুই কত বড় সাহস তুই ওই মহিলার কাছে বললি কে, তোর খবর আছে তুই মনে রাখিস তোরে কি করি। তখন প্রত্যেক দিন রাইতে করতো কি ছাদের উপরে যে সিঁড়িটা ছিল দুতলা বাড়ি, তো ওই ছাদের উপরে সিঁড়ি থেকে মানে ওইখানে বসে পেশাব করত, এই পেশাবটা গড়ায় গড়ায় নিচে এসে জমত, এরকম করে বহুত দিন গেছে, ২০ ২৫ দিন পর্যন্ত এরকম গেছে, এই পেশাব করত সে নাম দিত আমার, আমি নাকি ওই জায়গা থেকে পেশাব করছি অত যে আমি জানি না। আরো পৌষ মাসে শীত ছিল প্রচুর ঠান্ডা, এই বাড়ির যে মালিক আমার মা সে করলো কি আমার ওই পেশাবের ভিতরে নিয়ে ঘর ধরে নিয়ে ওইখানে শুয়াইত, আর ডেলি যেদিনই দেখত পেশাব আমরা ঘাট ধরে আগে পেশাব খাওয়াই দিত, ধরে ডেলি আমার জোর করে আমার পেশাব খাওয়াইত, কতদিন পর্যন্ত যে এরকম গেছে কোন হিসাব নাই, মানে অসহ্য হয়ে গেছি, মুতের ভিতর পেশাব খাওয়াই আবার মুতের ভিতর শুয়ে রাখত, শীতে কাঁপাইতে থাকতাম, এত কাঁপন কাঁপাইতাম যে বলার বাইরে ঘুম আসতো না, এরকম অশান্তি করতে করতে মানে অসহ্য হয়ে গেছি। পরে পাশের বাড়ি এক দারণ ছিল, তার ভাগ্নি আবার এই বাসায় কাজ করতো আমাদের সাথে কাজ করতো, সেও মামা ডাকতো আমিও মামা ডাকতাম, তা আমার গাছের খুব শখ, এখনো পশু পাখির গাছের অনেক শখ পালার, তার কাছ থেকে গাছের চারা নি, কলা গাছের চারা নিয়ে তাদের দেওয়ালের সাথে আমাদের দেওয়ালটা ওই দেওয়ালের সামনে আমি লাগাই, আরো বিভিন্ন ধরনের গাছ লাগাই। তা এই গাছটা লাগাই লাগাই তুই তো হেরা করে গিয়ে আবার পিকনিকে যায়। পিকনিকে যাওয়ার আগে দিয়া আগের দিন ছাদের উপরে আমার কাপড়ের জন্য ফাটায়, কাপড় উঠাইতে যাই, এখন দেখি সে মামা, যারে মামা ডাকছি, সে একটা কচ্ছপ, কচ্ছপটা সুন্দর করে সাবান দিয়ে গোসল করাইতেছে, গোসল করাইয়া একটা কাপড় দিয়ে মুচছে, একটা কাঁচের বাক্সের ভিতর সুন্দর করে তারে মানে ঘুম পাড়াইতেছে। এই দৃশ্য দেখে আমার কাছে খুব অবাক লাগলো, সেটা আমি দেখতেছি মনোযোগ দিয়া। তো দেখতেছে আমার দেখছে সিঁড়ির উপর দাঁড়ায়, আমি এই দৃশ্য দেখি। আমি তা দেখলাম কেন, কিসের জন্য দেখলাম? আমার কাজের জন্য আমার দরকার হয়েছে ছাদে দেখে কাপড় আনা, আমি কাপড় নাই না, আমি এই দৃশ্য কিসের জন্য দেখলাম? আচ্ছা নাইলে আমার অন্যায় হয়েছে, আমার ভুল আমি স্বীকার করি। তো এটার জন্য তো সে পারে না, ওইখান থেকে আমার চুলের মুঠি ধৈরাট হেসরা এটাই নিয়ে উপরে নিয়ে যায়, উপরে নিয়ে যায়, উপরে নিয়ে ছাদের যে কিনার কিনার থেকে আমার নিচে ফেলাই
দেয়। আমরা এই জায়গায় গল্পের একটা বিরতি নিতে চাই। আমরা আমি মানে খেয়ে হারিয়ে ফেলছি খানিকটা, খানিকটা খেয়ে হারিয়ে ফেলছি ঠিক বলবো না, আমি আসলে পুরোটাই খেয়ে হারিয়ে ফেলছি। এটা একটা মানুষ হয়ে একটা মানুষের সাথে এরকম আচরণ করতে পারে, মানে আই আমে জাহিলিয়া যুগ বলে একটা ব্যাপার ছিল, সেই সময়টাতে কি ধরনের অত্যাচার হয়েছে আপনারা জানেন, আরবের মানুষ নারীদের প্রতি করত। একজন নারী, একজন মা, মা হিসেবে একটা বছর মানুষটাকে মানুষ করেছে, যখন তার গর্ভে সন্তান চলে এসছে, সন্তান আসার পরবর্তীতে যাকে সে সন্তান হিসেবে জীবনে এক বছর দেখেছে, সেই মানুষটার প্রতি তার কি অসম্ভব, এর চেয়ে তো মানে একবারে একটা মানুষকে মেরে ফেলাটাও মনে হয় অনেক সহজ, তাই না? ভয়াবহ। এই গল্পটার শেষটা কোথায় আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না, যে গল্পটা এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে। আমি হ্যালো 920-র শ্রোতাদেরকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই যারা আজকে এত পর্ব পার করে এসছেন তারা সবাই জানেন যে হ্যালো 920 জীবনের গল্প বলে, এবং এখানে আসলে কোনো বাঁকে অনুমান করা যায় না যে শেষ পর্যন্ত কি ঘটবে। তবে হ্যালো 920-র একটা জায়গায় সবসময় একটা বৈশিষ্ট্য মেনে চলে, যে পুরো গল্পটা শোনার পরে আপনি ওখান থেকে একটা লেসন পাবেন, এবং সেই লেসনটা সমাজকে পাল্টানোর জন্য, আপনাকে পাল্টানোর জন্য, ভালো অর্থে মানুষ হবার জন্য খুব জরুরি। আমরা আজকের গল্প থেকে কোন লেসনটা পাবো সেটা একবারে শেষ পর্যন্ত শুনতে হবে আপনাকে। ইনফ্যাক্ট আমার মনে হয় যে এই 35-36 মিনিট শুনে আমরা অনেক বড় একটা লেসন পেয়েও গিয়েছি। আমরা পত্রপত্রিকায় দেখি যে মাঝে মাঝে গৃহ পরিচারিকা যিনি থাকেন তার প্রতি কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে গৃহকর্তী দ্বারা, কি ভয়াবহ রকমের নির্যাতন, তেল দিয়ে দেওয়া, এবং এরকমও দেখেছি যে একটা মানুষ বের হয়েছে এরকম আমার পত্রিকায়, আমার ছবিটা ভাসছে চোখের সামনে, যে মাথার চুল নেই ঠিক মতো, উস্কো খুস্কো, এবং খাবার দেওয়া হচ্ছে না, ঠিক মতো তাকাতে পারে না, মনে হচ্ছে এটা কি মানুষের বাচ্চা, কোথা থেকে বেরোলো এটা, কি পরিমাণ ভয়াবহ নির্যাতন তাদের উপরে করা হয়। যে মানুষটা নির্যাতন করেন ওই মানুষটাকে যখন পাশাপাশি ফোকাস করা হয়, ওই মানুষটার চেহারা দেখে বোঝার কোনো উপায় থাকে না যে এই মানুষটাই তার মতো আরেকটা মানুষের প্রতি এই অমানবিক আচরণটুকু করেছে। আমরা সংবাদের বিরতির পরে ফিরে এসে বাকি গল্পটুকু শুনতে চাই, যে আসলে কি হয়েছে। জীবনের গল্প যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেখানে তারাবানু একজন কাজের মানুষ, কিন্তু তারাবানুর বয়স আজকে প্রায় 40-এর উপরে, এবং এই তারাবানু কিন্তু অন্য তারাবানু। এই তারাবানু কি সেটা জানতে হলে আমাদেরকে দুটো পর্যন্ত থাকতে হবে। আমাদেরকে আপনি ফেসবুকে এসে যোগ দিয়ে তারাবানু সম্পর্কে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন, এবং গল্পের প্রয়োজনে সবাইকে বলছি যে তারাবানুকে নিয়ে আমরা একটা ছবি তুলছি, কিছুক্ষণ আগে তুলেছি তারাবানুর ছবি, এবং আমরা সেটা আমাদের ফেসবুকে দিয়ে দিব। সুতরাং যারা এখনো ফেসবুকে নেই তারা ফেসবুকে চলে আসবেন, ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হয়ে যাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ওখানে তারাবানুকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আর ছবিটা আমরা গল্পের কোন একটা ফাঁকে দিয়ে দিব। সংবাদের পরেই ফিরছি, সঙ্গে থাকুন। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920-তে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে আছে, আর আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। যারা হ্যালো 8920 শোনেন তারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে জীবনের যে কোনো বিষয়ের গল্প আপনি বলতে পারেন, শুধুমাত্র ভালোবাসা, শুধুমাত্র ভৌতিক, শুধুমাত্র আনন্দ, শুধুমাত্র বেদনা, শুধুমাত্র হাসি, শুধুমাত্র কান্না, কিংবা শুধুমাত্র সাফল্যের, শুধুমাত্র বলে এখানে কোনো ক্যাটাগরি নেই। এখানে যে কোনো বিষয় নিয়ে আপনি এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। আমরা বিশ্বাস করি 16 কোটি মানুষের বাংলাদেশ, 16 কোটি মানুষেরই প্রত্যেকেরই তার নিজস্ব জায়গা থেকে তার জীবনের গল্পটা অন্য সবার চেয়ে আলাদা, এবং আমরা চাই আমাদের মহৎ উদ্দেশ্য, আমি জানি না মহৎ বলাটা ঠিক হবে কিনা, আমাদের অনেক বড় একটা স্বপ্ন হচ্ছে এই 16 কোটি জীবনটাকে আমরা আমাদের হ্যালো 8920 তে প্রতিফলিত করতে চাই। এবং আমরা বিশ্বাস করি পাঠ্য বই কিংবা এথিক্সের বই কিংবা আপনি যদি বলেন যে মূল্যবোধের জন্য যে সব জায়গাগুলো রয়েছে, স্কুলিং যে ব্যাপারগুলো রয়েছে, সেই জায়গাটা আপনাকে যতটুকু মূল্যবোধ নিয়ে নাড়া দেয় তার চেয়েও অনেক 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 বেশি নাড়া দেয় একজন মানুষের জীবনের ঘটনা। একজন বন্ধুকে যখন আমরা দেখি একটা বড় ভুল করে সে অনেক বড় ভুক্তভোগী হচ্ছে, সেখান থেকে আমরা যেভাবে শিখি তার চেয়ে আমাদেরকে অনেক কম শেখায় যদি কেউ এসে আমাদেরকে বলেন যে এটা করো না, এটা করলে তোমার এই ভুলটা হবে। আমার মনে হয় যে জীবনের গল্প সেই জায়গাটায় অনেক অনেক বড় একটি প্ল্যাটফর্ম নিয়ে হ্যালো 8920 কাছে জায়গা করে নিয়েছে। এবং হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। বলার জন্য দুটো মাধ্যম রয়েছে, একটা হচ্ছে ফেসবুক যেটা একটু আগে বলছিলাম, আরেকটি হচ্ছে আমাদের ফোন নাম্বার। ফোন নাম্বারটি একেবারে নির্দিষ্ট করা রয়েছে হ্যালো 8920 এর জন্য, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এখানে যাবেন, যাওয়ার পরে এখানে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে শুনে আপনি ফোনে কথা বলবেন। এবং মনে রাখবেন এখানে কিন্তু ফোনটা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, আপনাকে 2 থেকে 2.5 মিনিট সময় দেওয়া হয়, আপনার যদি কিছু বলার থাকে খুব সংক্ষিপ্ত করে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। এক আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক পদ্ধতি, এবং সবচাইতে ভালো পদ্ধতি কারণ হ্যালো 8920 টিম মেম্বার যারা রয়েছে, ইনফ্যাক্ট আমি সহ সবাই, আমরা আমাদের এই ফেসবুকটাতে দিনের অধিকাংশ সময়টাতে এনগেজ থাকি এবং একই সাথে আপনারা যে কথাগুলো লিখেন, ফিডব্যাক দেন, সেগুলো আমরা পড়ার চেষ্টা করি। আমাদের ইনবক্সে আপনি আপনার স্টোরিটা ছোট্ট করে লিখে আপনার ফোন নাম্বার সহ যোগাযোগ করতে পারেন, সেখানেও আপনি স্টোরি পাঠাতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যে তারাবানু আজকে তার জীবনের গল্প বলছে তাকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন এবং তার একটি ছবি আমরা আমাদের গল্প চলাকালীন যে কোনো সময় ওখানে পোস্ট করব। যেখানে ছিলাম তারাবানু, যে আপনি বলছিলেন আপনাকে ছাদ থেকে ফালায় দেওয়া হলো, হ্যাঁ, তারপর
ছাদের উপর থেকে ফালায় দেওয়ার পরে ওইখানে একটা পেয়ারা গাছ থাকে, পেয়ারা গাছের ডালটা ভাঙ্গা থাকে, ওই ডাইলের সাথে আমার জামার আমাদের ছিঁড়ে বাজ্যা থাকে, বাজ্যা থাকলে আমি ঝুলি, তখন আর পড়ি না। তা ওই জায়গা থেকে আবার ছুটে আনে, ছুটে আইনে চুলের মুঠি ধুইরা, চুল বড় ছিল, হাতের সাথে পেঁয়াজ দিয়ে শেষরে মানে উপরে তুলে শেষরে আইনে, পরে উপর থেকে আবার ফালাই দেয়, ফালাই দেওয়ার পরে বালুর উপরে যায় পড়ি, দ্বিতীয়বার আবার আনে, এরকম করে 3 বার ফালাই দেওয়া, ফালাই দেওয়ার পরে নাক মুখ দিয়ে যখন রক্ত ছিঁড়ে তখন ওইখান থেকে আইনে আবার এই হাত মুখ ধুয়ে ওষুধ পানি দিয়ে পরে বলে এরকম ভুল কিসের জন্য করস, তোরে বারবার নিষেধ করছি, তুই কাপড় আনতে গেছ, তুই কাপড় নিয়ে চলে আসবি, তুই তামসা দেখলি কিসের জন্য।
এটা আমার কেন জানি মনে হচ্ছে উনি প্রচন্ড মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ, অসুস্থ মানুষের মধ্যেও কিছু না কিছু মানসিক বিকারগ্রস্ততা থাকে। আমার কেন জানি মনে হচ্ছে যে উনি সুস্থ নন, উনি সুস্থ হলে একজন মানুষের সাথে ধরনের আচরণ করতে পারেন না। ওকে, তারপর
এরকম করে মানে মাইদুর কইরা যাক সুস্থ করে, সুস্থ করার পরে হঠাৎ করে একদিন ঈদ চলে আসে সামনে, ঈদের আগে দিয়ে আমার চিটান ফাটাই দেয়, চিটান ফাটাই দেয় তার জালের বাসা, ওইখানে যায়, ওইখানে যায় বেশ কয়েকদিন থাকি, থাকার পরে তারা ইন্ডিয়া যায় মার্কেট করতে, ওই জায়গা থেকে আমার জন্য কাপড় আনছে, চিটান থেকে আবার নিয়ে আসে তারা আসার পরে, আনার পরে ঈদের দিন তখন ইয়েতে যাই, নানির বাসা যাই বেড়াইতে, আর মার বাসা গেলে আমাদের দুই ভাই বোনের দেখা হয়, অনেক খুশি। তা হঠাৎ করে কেন যেন আমার মা যে আসে তারা দেখে না, তা নানির যে ঘরটা ছিল আর বাথরুম ছিল, ঘরের পিছে একটা নিম গাছ ছিল বড় বট গাছের মতন, ওইটার পাশে বাথরুম। তা আমি মনে করলাম কি যে মায় যখন আসছে কেউ দেখে নাই, এই সুযোগে মার সাথে দেখি, আমি যত আমার এই কাহিনীগুনে আছে মারের শৈলের সবকিছু আমি দেখামো, এরই তো দাগ আছে চিহ্ন, তা এরই দেখামো, এই উদ্দেশ্যে মার কাছে আমি ধরে যাই, আমার দেখাই বলি আমার শীঘ্র এই জায়গা থেকে আমার নিয়ে যাও, যেমনে পারো সেমনে নিয়ে যাও, যদি না নাও তাহলে এই মেয়ের মুখ আর জীবনও তুমি দেখবা নাই, এই শেষ দেখা। তখন এই কথাগুনে নানি বাথরুমে থাকে, বাথরুমে দেওয়ালের পিছেই কিন্তু আমরা দাঁড়ানো, আমরা খেয়াল করি না, তা এই কথাগুনে নানি শুনে, আর আমার মার একই কথা, তোর এখন আস্তে ধীরে আমি শুনছি তোর জন্য নাকি ছেলে দেখতেছে, হারা ভালো করে বিয়ে দিবে, তারপর গয়নাগাটি দিবে, তোরে খুব তো শান্তিতে থাকবি, সুখে থাকবি, শুধু শুধু আমার কাছে এসে তুই কি পাবি জীবনে, থাক। মায়াও বুঝতে চায় না, কিন্তু আমার কষ্ট কোন জায়গা যে আমার জীবন যাইতেছে চলে, অথচ মা এটা বুঝতেছে না আমার যে এত কষ্ট, আমি যে দেখাইলাম বুঝাইলাম তারপর সে বোঝার চেষ্টা করলো না, তা যাক ওইখান থেকে পরে নানি বলে দেয়, বলে দেওয়ার পরে আমারে ডাক দেয়। যাওয়ার পরে মারে হাসি মুখে কিছু টাকা দিয়ে বিদায় দেয়। বিদায় দেওয়ার পরে সেই দিনও আমারে দূরে মারে। ঈদের দিন তাও আমারে ছাড় দেয় নাই, ঈদের দিন পর্যন্ত দূরে মারছে। তো ইচ্ছা মতন দূরে মারে। মারার পরে এই আমার ভাইয়ের সাথে সেই দিন দেখা হয়, এসে দেখাই আমার ভাইয়ের সাথে দেখা হয়, কথাবার্তি হয়। ওই সন্ধ্যার দিকে নিয়ে যায় বাসায় ফিরে। তা বাসায় যাই, যাওয়ার পরে পরের দিন আমারে কাপড় ইস্তরি করতে দেয়। তার একটা সাদা শাড়ি ছিল, কাপড় ইস্তরি করতে দেয়। তা আমি বুঝতে পারি না, তা কাপড়টা এক জায়গা দিয়ে মানে একটু পুড়ে যায়। পুড়ে গেলে এখন পুড়লো কিসের জন্য? এর জন্য মানে আমারে আবার ওই যে দেওয়াল যে ছিল ফুকা ফুকা, এই দেওয়ালের সাথে আবার আমার হাত পা বাঁধে। বাঁধে তখন এই আতুরি গরম করে, আতুরি যে আছে ইট ভাঙ্গে, এই আতুরি গরম করে। তখন মানে এই যে পর্যন্ত চিহ্ন আছে যে এই জায়গা থেকে মাংস উঠে যায়, তখন লাগায় দেয় দুনো হাতে, হাত পুড়ে দেয়
ওই হাতুরি দিয়ে চাপ দিয়ে
চাপ দিয়ে ধরে। তো এই জায়গা থেকে তো আতুরির সাথে গোছ উঠে যায়। এখন এটা
আমি এই ছবিটা একটু তুলতে চাই, আপনারা একটু হোল্ড করেন প্লিজ। ছবিটা নিচ্ছি এবং এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করব। আমি এই ছবিটা আপনাদের সবার দেখার জন্য একটু ধরেন দেখি। বলেন
আতুরি দিয়ে হাত পা পরে পুড়ে দেয়। পুড়ে দেওয়ার পরে ওইখান থেকে ও চিৎকার ফাক্কার করি, অনেক ই করি। তা যাক, তখন আর কেউ আমার ছাড়াইতে আসে না, তারা সহ্য করতে পারে না, সরে জায়গা। তারপরে আর ইচ্ছা মতন সে আমার মানে মারধর করে পরে ছাড়ে। মারার পরে আমি একবারে অসহ্য হয়ে তখন ছাদে চলে যাই। ছাদে যাই ইন্দুর মরার ওষুধ খাই। তা ইন্দুর মরা ওষুধ খাই, খাওয়ার পরেও কিন্তু আমার কিছু হয় না। হয়তো ওইটার ঢাকটা চলে যায়, যার জন্য আমার কিছু হয় না। পরে কারেন্টে আবার শর্ট খেয়ে মরতে যাই। যে এই জীবনে আমি রাখবো না, কিসের জন্য এত অত্যাচার? আর আমার সহ্য হইতেছে না, অসহ্য হয়ে গেছে। ঠিক মতন খাবার পাইতাম না। একটা কাপ, একটা চার কাপের এক কাপ আমার ভাত দেওয়া হইতো। কোনদিন আমার পেট ভরে কয়টা ভাত খাইতে দেয় নাই। কোনদিন এর দুর্বল হয়েছে, কোনদিন আমার শান্তি মতন থাকতে দেয় নাই। এত অশান্তির ভিতরে কাটছি। দুই তিন দিন পরে তারা পিকনিকে গেল, ওই জায়গা থেকেই সে ই করে, ওই ফ্ল্যাক্স আছে না, চার ফ্ল্যাক্স, যে এই ফ্ল্যাক্স এর ভিতর করে তারা চা নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে তা আমার কাছে ওইখান থেকে আসার পরে আমার ধুইতে দেয়। তা আমি কখনো ধুই নাই, এই প্রথম জীবনে প্রথম ধুই ফ্ল্যাক্স সেদিন। ধোয়ার পরে ওই সাবান দেখ হচ্ছে ধুই, ধোয়ার পর নিচে দেখি কি কালো কেমন যেন একটা দাগ দেখা যায়। তাই মনে করছে কি যেন এদের ভিতরে, এত ধোয়া ধুইলাম তা এটা পরিষ্কার হইল না, মনে হয় কিছু বাজে রয়েছে। একটু আস্তে করে টাক দিছি।
একটু সবাইকে বলি, আপনারা যদি আপনাদের বাসায় ফ্ল্যাক্স থেকে থাকে, এটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ফ্ল্যাক্সের ভিতরে খুব ছোট্ট একটা এরকম ফোটা দেখা যায়। বেসিক্যালি সাইন্টিফিক্যালি ওই ফোটাটা হচ্ছে, যাতে আমি যতদূর জানি যে তাপমাত্রা বা টেম্পারেচারটা কন্ট্রোল করা বা ধীরে ধীরে কমে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। আমাদের একটা ফ্ল্যাক্স ছিল, এটা আমার ওনার কথা শুনে আসলে মনে পড়লো, বড় একটা ফ্ল্যাক্স, এবং সেখানেও ঠিক খুব ভালো করে লক্ষ্য করলে আমি ওই ধরনের একটা ফোটা দেখতে পেতাম। জানি না বর্তমান ফ্ল্যাক্সগুলোতে কি আছে। আমি ফাঁকে সবাইকে বলছি, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। হ্যাঁ, তারপরে
ওই ফ্ল্যাক্সটা আমি ধুই, ধুইতে যাই তার ছোট মানে আস্তে করে টাক দিই। টাক দেওয়ার পরে কাজ গুনে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি বুঝতে পারি না, তখন তো খুব ভয় পেয়ে যাই। ভয় পেয়ে গেলেও করার কিছু নাই। তারপরে আবার এই পাপুজ বাইরানো পিতলের একটা লাডি ছিল, তখন আমার ইচ্ছে মতন এই লাডিটা দিয়ে মানে মারে। এমন মারধর করে, মারতে মারতে জায়গা জায়গায় হাত পা সব ফুলে যায়। ধীরে ধীরে মানে তখন উপযুক্ত হয়ে আসছি, 12-14 বছরে মানে এরকম অনুমান, হয়তো এত বেশি হইতে পারে বয়স। তো তার বোনের বিয়ের প্রস্তাব আসে, নাম হইছে লাখি, তার গায়ের রং শ্যামলা। তো তার জন্য বিয়ের প্রস্তাব আসত, তারা সবাই মানে দেখার জন্য আসতো। আসলে আমারে আবার সামনে নিয়ে যেত চা নাস্তা দেওয়ার জন্য। আমি যখনই চা নাস্তা দিতে যাইতাম, অথচ তারা বলতো কি যে আমরা এখন জানাবো না খবর, পরবর্তীতে আমরা জানাবো, তা বলে চলে যেত। তো বাসা থেকে খবর দিত যে তার বোনের না পছন্দ করে আমারে করছে। তা সেই দোষ তো আর আমার না, এটার জন্য আমার আবার এক চুট মায়ের খাওয়া লাগতো। তখন এই মাথা চুল কাটতে সারা মুখে কালির মতন মাইকে পরে আমারে রাখতো তারা। এই অবস্থা করতো, ছাদে খুব একটা উঠতে দিত না, কেউ সামনে যাইতে দিত না। অনেক বিয়ার প্রস্তাব আসছিল খুব ভালো ভালো জায়গা থেকেই, অনেক ভালো ভালো ঘরে থেকে আসছিল, কিন্তু তাদের একই কথা যে মায়েরা কুচি কুচি করে নদীর ভাষায় দিব, তাও ওরা বিয়ে দিয়ে আমি টাকা নষ্ট করবো নাকি, তার কথা ছিল এইটা। যখন নাকি আমার বাবা প্রশ্ন করতো তখন এই কথারা উত্তর দিত। এরকম করতে করতে আবার একদিন নানির বাড়ি যাই তাদের সাথে, যে আমার ভাইয়ের দেখতে মনে চাইছে, আপনি একটু আমার ভাইয়ের দেখে আনবেন। তখন নিয়ে যায়, যায় দেখি কি আমার ভাই নাই। ব্যাপার কি, ও গেল কই এই এই জায়গা থেকে, মানে আমার ভাই নিখোঁজ আর আমার ভাইয়ের আমি পাই না। তখন জিজ্ঞাসা করি, বলে কি যে দেখো তোমার ভাইয়ের তো আরো একবার এরকম কাহিনী হয়েছে, সেটা আমিও জানি যে এটা সত্যি। ওরে মানে আরেকবার 60 বছরের সময় যখন আজমানে মুসলমানি করানোর জন্য ও প্রচুর ভয় পাইত, ওইখান থেকে পলায় চলে গেছিল, ওরে ধরে আনা হয়েছে, আজম চলে গেছে পরে, আবার টিকা দিলে অনেক ভয় পাইত, এমন অবস্থা ছিল ওর। আর অনেক আদর যত্নে বড় হয়েছে, তো পাগলামি করতো বেশি, ও মন ইচ্ছা মতন চলত। পরে জিজ্ঞেস করলাম কাউকে, আজকে দেখে একই কাহিনী, ও দিন দিন বড় হয়ে যাইতেছে, ওর কি মুসলমানি করানো এখন দরকার না, পরবর্তীতে বুড়ো হয়ে গেলে করাম নাকি, এটা নানি বলল। তা বলার পরে বললাম যে হ্যাঁ এটা তো ঠিকই, দেখ তোর ভাইরে ভাত দিছি ঘরের ভিতরে ভাত ধুয়ে পিছে দরজা খুলে ও কইজনী চলে গেছে, তারপর থেকে নিখোঁজ, আর কোনো খোঁজ খবর নাই। আর সত্যি না আমি ত্যাগ উপরে আল্লাহ পাক ভালো জানে। তারপরের দিন মানে আমি ঠিক করি যে এখন তো আর আমার থাকা সম্ভব না, এখন আমিও নিজের জীবন নিয়ে নিজে দেখি এখান থেকে বাঁচতে পারি কিনা। তখন দেখি ওই যে কলা গাছে চারা মামার কাছ থেকে এনে যে লাগাইছিলাম দেওয়ালের পাশে, পরবর্তীতে মানে ঘরে যত তালা চাবি আছে সব ঘর কিন্তু রাই তৈলে তালা মেরে থুইয়া চাবি আমার পালক মা বালিশের নিচে নিয়ে ঘুমায়। কিন্তু সেদিন আল্লাহর এই হয়তো নীলা খেলা, ঘরের যে দরজা মেন দরজা তালা মারে সেটাই খোলা রয়ে গেছে, আর চাবিও তার শোকেসের উপরে রয়ে গেছে, যে কোনো মানুষ আনতে পারবে। তাই আমি যা কোন রকম জীবনটা বাসে ওইখান থেকে পরে চলে আসি ওই পাশের বাড়ি দারণের কাছে। দারণের কাছে আইসা তখন বলি, মামা আমার জীবন বাঁচান, আপনি তো সবই দেখছেন সবই জানেন। কয় হ্যাঁ মা, তুই যখন আসছস ভালো করছস। তখন আমার তারাতে করে বিদেশি হাউস চতুর কিনে দিয়ে সব আমেরিকার হাউস, বাঙালি হাউস ছিল অনেক দূরে দূরে ফারাকে একটা করে। পরে ওই জায়গার ভিতরে ছিলাম, পাশাপাশি দুই বিল্ডিং এ একই রকম, তা ওই বিল্ডিং এ ছিলাম। ওই জায়গা থেকে যখন দেওয়াল পার হয়ে আমি চলে আসি, আয়ার যে ঘর ছিল বিদেশি হাউসে চাকরি করত, কিন্তু যার কাছে আসছি এই মামায় বিদেশি হাউসে চাকরি করত, তা আয়া যে ছিল আয়ার ঘর ছিল এসটা। এই ঘরের তালার এমন সিস্টেমে ছিল যে চাবিতে খোলা যেত না, কিন্তু এরকম কেমন একটা কাডির মতন সিস্টেম, ওইটা দিয়ে ছোঁয়া দিলে তালা খুলে যেত, কিন্তু ঘুরে খুলতে হইত না। তখন সে আয়াও দেখছে অনেকদিন এরকম মারধর করে, সেও সহ্য করতে পারে নাই। তা সে বলল কি, এক কাজ করো তাড়াতাড়ি করে ওরে ভিতরে ঢুকাও, কি সেজন আশেপাশে বাসা তো খোঁজ করতে নামতে পারে, তাড়াতাড়ি আমার ভিতরে বলল ঘরের ভিতরে, বইটা ভাত তরকারি সবকিছু দিয়ে দুইটা বালতি দিল, পেশা পায়খানা লাগলে এইখানে করবো, ঘরে থেকে যে না বাইরে জালনায় পর্দা লাগাই দিল, উকি ঝুঁকি মারলে ধরা খাইয়ে যেতে পারি, তখন আমার আর সারাসারি নাই, মাইরেও ফেলতে পারে, অনেকটি বই দিল যে একা একা বসে থেকে খারাপ লাগতে পারে, বসে বসে এই বই গুনে দেখবি ছবি দেখবি, এর ভিতরে একটা ব্যবস্থা আল্লাহ করবে। আমারে বলা হইলো পাহারা কিন্তু তারা দিয়ে রাখছে পাশে ছাদের উপর থেকে পাহারা দিয়ে থুইছে, চতুর্কিনে দেয়া লোক লাগাই থুইছে, যে কোন বাড়ি থেকে আমি বাইরেই তারা দেখবো, আগে খোঁজ করছে পায় নাই, পরে ওইখান থেকে আমার বাইকের হয় নিশি রাখতে দুই দিন পরে ওই আয়া আসে, তো ওই বাড়িতেও যায় কিন্তু খোঁজ করে, প্রত্যেকটা ঘরে ঘরে খোঁজ করে পায় না। আর যে ঘরে আমি লুকানো ছিলাম ওই ঘরটা তালা খোলার চেষ্টা করে, পরে কয় কি দেখেন এই ঘরে তো আয়া থাকে, এটা খোলা সাধ্য আমার নাই, আয়া থাকে আয়া ঘর তালা মাইটা চাবি নিয়ে বাড়ি চলে গেছে, না আমি চাবি দিব কই থেকে, আমি তো ভিতর থেকে সব শুনি। ওরা ওইখান থেকে আমার নিশিরাতে আয়া এক বুড়া এক রিস্কা ড্রাইভার তারা ঠিক করে ঠিক করে নিয়ে আসে, আইনে ওই জায়গা থেকে আমার চৌধুরী পাড়া নিয়ে যায়, ক্যান্টনমেন্ট চৌধুরী পাড়া, কয়েকদিন রাখে, রাখার পরে এক মুন্সি ধরনের লোকটা, তার পরিবার আছে সন্তান আছে, তা আমার ওইখানে রাখে আপাতত মানে আশ্রয়ের জন্য কয়টা দিন থাকুক, কিন্তু ওইখানেও আমার পিছে লোক বেজে যায়।
ধরনের নামটা একটু বলবেন?
ওর নাম ছিল নামটা ভুলে গেছে আমার।
ঠিক আছে, ওকে সমস্যা নাই, যান আপনি মনে পড়লে তারপরে বললেন। হ্যাঁ
ওই জায়গা থেকে রাখার পরে এরকম পিছে মানুষ বাজিয়ে গেল। এমন কি একটা ছেলে আছে, ছেলেরাও নিজের বউরে পর্যন্ত ছাইড়া দিতে চাইলো আমারে দেখার পরে, আমারে বিয়ে করতে চায়। পরে ওইখান থেকে যাক দুলাবাইডে বললাম, এরকম দেখো আমার জন্য একজনের সংসার ভেঙে যাইতেছে, আর ওই দেখো হুজুর টাইপের বেডারা, এটা কেমন জানি করে, আমার ডাক দেয়া কথা বলতে চায় কেমন জানি করে। পরে ওইখান থেকে তাড়াতাড়ি আমার ননস্ত্রে জানায় যে এরকম একটা এতিম অসহায় মেয়ে আনছি, ওরে দেখো কিছু করা যায় কিনা। ননাসে বললো কি যে না, তুমি যেখান থেকে আনছো ওইখান ছাইড়া দিয়ে আসো, এই বিপদ তুমি ঘরে টাইনো না, ছাইড়া দাও। তখন বললো দেখ তুই যদি এটার কোন ব্যবস্থা না করিস তাহলে আমি নিজেই ওরে বিয়ে করব।
ওহো,
এটা ননাসে জামাই বলল। তখন আরেকজনে বলল কি যে কেন এত ঝামেলা দরকার, কেন তোর নিজেরই তো ছোট একটা ভাই আছে, ওর সাথে ওরে দিয়ে দে। তখন এই বাধ্যয়ে তখন এই এই আমার এই ননাসের ভাই লাগে, হের সাথে পরে আমার এই বিয়ে দেয়।
আচ্ছা আচ্ছা,
বিয়ে দেওয়ার পরে তখন মানে স্বামী কি জিনিস সেটা আমি বুঝতাম না, কিসের জন্য কেউ সাথে কোনোদিন কথা বলতে দেয় নাই, মিশতে দেয় নাই কিছু না। তখন আমার ননাসে যে ঘরে থাকতো সেই ঘর ছাইড়া পাশের ঘরে ননাসের গেল, আমার ঘরে দিল। দেওয়ার পর আমি চিৎকার দিয়ে বেরিয়ে গেছি, আর বাড়ির মানুষজন ভাড়াটের আছে এরা সব দৌড়ে আসছে, কি হয়েছে আমাকে দেন না, ঘরের ভিতর একটা বেডা এসে ঢুকছে, এরকম উঁচা লম্বা একটা কালো বেডা এসে ঢুকছে, ঘরে ঢুকছে তো কি হয়েছে। আর অনেক বুঝায় দেখতেছে যে আমি কাঁপাইতে কাঁপাইতে পড়ে গেছি ভয়ে। পরে সবাই বুঝাইলো যে ও তো হ্যাঁ কাকি, ও তো এখনো সেরকম একটা জ্ঞান বুদ্ধি হয় নাই, আর অনেক বিপদের ভিতরে ছিল, কোনোদিন এইসব কিছু দেখে নাই, যাক ওর একটু সময় দে। পরে ওর বাহ মানে আইসে হেডিয়া উডিয়া হাবি যাবে অনেক ধরনের জিনিসপত্র আনতো আমার আপোষ করার জন্য, আর কথা বলতে চাইতো, কিন্তু আমি সামনে
যেতাম না।
মানে এক বছর,
এক বছর আপনাদের মধ্যে কোন ধরনের কোন সম্পর্ক কিছু,
মানে এক বছরের ভিতর কোন সম্পর্ক নাই। সে অনেক বুঝাইছে যে আমি কি ভাগ না পারলুক।
I want to salute this man. I really want to salute this man. আপনার হাজবেন্ড লেখাপড়া করছে কত পর্যন্ত?
না সে লেখাপড়া করে নাই সেরকম।
ও মাই গড, আমি একটু তুলনা করতে চাই যে এরাও মানুষ, আর সমাজের উচ্চতলায় যে ভদ্র মহিলাটি ছিলেন যিনি তাকে অত্যাচার করলেন, উনি হাসতে হাসতে বলছেন ওনার কাছে এটা কোনো ব্যাপার না। বাট আপনি আপনার জায়গা থেকে একটু রিয়েলাইজ করুন তো যে একজন ভদ্রলোক, উনি এই মানুষটাকে চেনেন, আপনাকে তো দেখা হয়নি তাকে কোনোদিন, দেখা বিয়ে করে ফেললেন সামাজিক দায়বদ্ধতা থেকে, এবং বিয়ে করার পর উনি জানেন যে আলটিমেটলি ও এখনো মেয়ে হয়নি সেই অর্থে, কিংবা মেয়ে হয়ে থাকলেও ওকে এই অবস্থায় নেওয়াটা ঠিক হবে না। একটা বছর সময় দিয়েছে ভদ্র মহিলার প্রতি,
এক বছর পরে সে সহ্য করতে পারে নাই, এক বছর পরে সহ্য করতে পারে নাই, সে চুপে চাপে মানে শ্রীপুর একটা মেয়ের বিয়ে করে। সে কথাটা মানে আমার তো বিয়ে দেয় আমার ননাসে জামাইটা ননাসেরা, কিন্তু সেইটা করে সে নিজের ইচ্ছায় তা করে, সেটা আমি জানতে পারি না, আর আমার ননাসেরাও জানে না এরকম।
মানে আপনার কাছে সে গোপন করে?
হ্যাঁ গোপন করে, ওইখানে কিন্তু সবই নিয়ে যায় আমার সামনে দিয়ে, সবই নিয়ে যায় আমি দেখি। তারপরে তার বন্ধুরা আমারে বলে ভাবি আপনি এরকম পাগলামি করেন কিসের জন্য, ভাইয়ে তো একটা বিয়ে করছে, তাহলে বিয়ে করলে তাতে কি গেছে, আমারে ঠিক মতন খাবার দিলেই চলবে, আমি খাবো খেলবো। এই আমি মানে ওই লুডু খেলারা ক্যারাম বোর্ড খেলা এটি খুব পছন্দ করতাম, কুৎকুত খেলা, তাই বলতাম কি আমি খেলবো আর খাবো, আমার আর কোনো কাজ নাই, এইটাই আমার জন্য যথেষ্ট। তা বুঝতাম না স্বামী কি জিনিস,
না
কোনো কিছু লাগতো না, আমার সামনে দিয়ে জিনিস নিয়ে যেত, হেডে ওটা অনেক কিছু নিত,
কিচ্ছু
না কিচ্ছু আমি বুঝতাম না। তাই এরকম করতে করতে পরে একদিন জোর করে আমাদের আলাদা আর একটা ঘর নেয় নিয়ে, ননাসে জামাই বড়টা একটু শয়তান টাইপের ছিল, অনেক ফাজলামি করতো আমার সাথে, ওরা দুইজনে মিলে স্বামী স্ত্রী দুইজনে মিলে বুদ্ধি করে আমাদের ঘরের ভিতর নিয়ে যায়, টেবিলের ভিতরে বিভিন্ন ধরনের আইটেমের জিনিস সাজায় রেখে আমরা বলে দেখ তো এদিকে তোর পছন্দ হয় কিনা। তা ননাসে জামাই থাকে দরজা চিপে, আর ননাসে থাকে বাইরে পাশের ঘরে, তা দেখতে দেয়, দেখতে দিলে এখন ননাসে মানে দেখতে দিয়ে সে বাইরে যায়, তুই দেখতে থাক আমি আসতেছি। আর আমাদের মেয়ের বাপে থাকে টেবিলের নিচে, টেবিলের নিচে তো কাপড় দিয়ে উপরে ঢাকা, আমি দেখতে পারি না। তারপরে আমি দেখতে থাকি এরকম ঘুরে, এমন টাইমে দরজা আটকায় দেয়, বাইরে থেকে তালা মেরে দেয়, দুজন ঘরে রেখে তালা মেরে দেওয়ার পরে তো সেই দিনও চিৎকার ফাঁকার আমাদের মিল হয় না। এরকম করতে দুই দিন চলে যায়, তিন দিনের মাথায় আমাদের মিল হয়, যাক তখন আর আমি কথা বলি না কিছু না, মনের ভিতর কেমন একটা ভয় ঢুকে গেছে, হাত পা সব ঠান্ডা হয়ে গেছে, দেখলেই ভয় লাগে। পরে আস্তে আস্তে এরকম করতে করতে যাক, আস্তে আস্তে ভয়টা দূর হয়ে গেছে। পরে গর্ভে আমার মেয়ে আসে, বড় মেয়েটা হয়, তা 7 মাস হয়ে যায়।
আর ওই যে উনি আরেকটা বিয়ে করলেন, ওটার কি হলো?
ওইটা এত 7 মাস হয়ে যায়, 7 মাস হয়ে গেলে 7 মাসের সময় যে খরচটা হয়, এই ননাসেরা এটা খুব খুশি মনে খরচ করতেছে 7 মাসের। তা অনুষ্ঠান যখন করলো, অনুষ্ঠানের দিন তার বন্ধু আমার এসে বললো, ভাবি ভাই যে বিয়ে করছে আপনারা, যে বললাম আপনার তো হাসে উড়াই দিলেন, কিছুই মনে করলেন না, ওইটা কি করবেন? আমাকে তো সব ফালতু কথা, কি মনে করবো, যা খুশি তাই করুক। তখন খুব একটা গুরুত্ব দেই না। তখন আমার ননাসে জামাইডে বলছে, যাইন আমারে বিয়ে দিছে, তারে বলছে। বলার পরে সাথে সাথে তারাই যায়, তখনই যায় ওইটারে ছাড়াই আনছে, ওইখান থেকে বিদায় দিয়ে তারে আনলো। আনার পরে যাক, এরকম আমাদের সংসার চলতে থাকে, চলতে চলতে হঠাৎ করে কুরবানি ঈদের দিন 1 বছর হয়ে আসে, 1 বছর 10 মাস পুরা হয়ে যায়, বড় মেয়েটা পেটে থাকে, হঠাৎ করে আমার শাশুড়ি মারা যায়। তাই ঈদের দিনে আমার শাশুড়ি হঠাৎ করে জায়নামাজের ভিতরে মানে শেষ মোনাজাতে সে মারা যায়, কুরবানি ঈদের দিন সেও মরে যেদিন, সেদিনে আমার আবার ব্যথা উঠে। একই দিনে আমার শাশুড়ির আমি দেখতে যাইতে পারি না, আমি আবার হাতে টুপি সেলাই করতাম, যে ঘরে বসে থাকবো তার চেয়ে যদি কাজ করি দুইটা পয়সা আসলে উপকার হয় সংসারে, এটার জন্য টুপি সেলাই করতাম আপদ বিপদের জন্য। তার মারে যে দেখতে যাওয়ার কথা বাড়িতে, বোনেদের কাছ থেকে খবর আসলো, বোনেদের কাছে তখন আর্থিক অবস্থা মোটামুটি ভালো ছিল, তার হাতে 1 পয়সাও ছিল না যে তার মার লাশটা যায় দেখে আসবে। পরে চিন্তা করলাম যে এখন যদি না দেখতে পারে তা এই মুখটা জীবনও তার দেখা হবে না। তখন টুপি সেলাই করার টাকারা আমি উড়াই না, তারে দিয়ে বাড়িতে পাঠাই, তা বাড়ি যায়, তাহলে আমার হাতটা খালি হয়ে গেল। কিন্তু বিপদের সময় যে আমার হাতে টাকা দরকার, সেই একটা টাকাও আমার হাতে নাই। তা সে দেখেও গেল যে আমার বাচ্চারা এরকম প্যাডে কি ব্যথা উঠছে, দেখেও সে গেল, অথচ ঘরে এক মুঠ চাউল নাই, বাজার সদায় কিচ্ছু নাই, পাশের বাড়ি কিন্তু আমার ননা সে থাকে, তার উপরে দায়িত্ব দিয়ে গেল। পরে রাতে ব্যথা উঠে সে তো গেল, সকাল 5টার দিকে আমার বড় মেয়ে হয়, নাম নীলুফা, ও হয় 3 দিন পরে, 4 দিনের মিলাদ পরে মনে আসে আমার বাসুটা নিয়ে আসলে, আমি কুরবানি ঈদের গোশ থাকে তা রান্না বাড়া করে তাদের খাওয়াই দি, খাওয়া দেওয়ার পরে বাসুরে চলে যায়। কিন্তু সে শুনতে পায়, সবাই বলে যে তোমার তো মেয়ে হয়েছে, 1 মাস গেছে আর 1 মাস আসছে, তোমার লক্ষ্মী ঘরে আসছে, তা যাক তুমি সবারে মিষ্টি খাওয়াও। তখন উঠে বলল যে মিষ্টি খাওয়াবো তো দূরে থাক, ওর মুখে আমি দেখবো না।
আপনার হাজবেন্ড বলতেছে?
হ্যাঁ। তো তখন বলল যে কিসের জন্য? কয় এই সন্তান এটা আমার না,
ওহো
এই মেয়ে আমার জন্মের না, সে বলল। তা তখন এই মেয়ে জন্মের না বলে সে চলে গেল। তখন জিজ্ঞাসা করলো সবাই যে মেয়ে এই তার জন্মের না, তাহলে কার জন্মের? যে বিয়ে দিছে তার জন্মের,
মানে বড় ভাইয়ের,
ইয়ার তার ভুঞ্জামের দুলা ভাইয়ের কথা বলল। সবাই বলল যে 1 বছর পর্যন্ত তো তোর সাথে কোনো সম্পর্কই ছিল না, আমরা কত আটকুরা পর্যন্ত বলছি, কত বাঞ্জা বলছি, তাহলে 1 বছর পরে যখন তোদের সম্পর্ক হয়েছে, তার সন্তান হইতে তো পুরা 2 বছর হয়ে আসলো, 2 বছর পরেই মেয়েটা হইল, তাহলে তুই কিভাবে করে এই কথাটা বলস, কোন জোর গলায় এ কথা বলস? কয় আপনারা যা খুশি তাই বলতে থাকেন, কিন্তু ওরা আমার গ্রহণ করে নেওয়া সম্ভব না। তখন আর আমার বাজার আর কিচ্ছু দেয় না, তখন কি করবো, বাড়ির নিরে বলে দেয় যে ওরে সে তো আমার নাম রাখছে নেহার। তখন বলল কি যে ওরে ঘরে থেকে বাইক করে দেন, নাম ধরে বললো ওরে ঘরে থেকে বাইক করে দেন, গতালা মেরা ওরে ঘরে থেকে বাইক করে দেন। তখন বাড়ির নিয়ে আমার 1 কাপড়ে বাইক করে দেয়।
জীবনে চরম পরিণতি আসলে এরকমই হয়তো বা হয়। আমি একটু আগে এই ভদ্রলোকটিকে ভদ্রলোক বলে অন্যভাবে দেখেছি, এটা আসলে অনুমান করা যায় না আসলে জীবনের কোন পর্যায়ে কে ভদ্র কোন পর্যায়ে কে অভদ্র। এখন মনে হচ্ছে চরম অভদ্র একজন মানুষ, মানে জীবনের গল্প আসলে এরকমই, এই নদীর যেরকম একুল ভেঙে ওকুল গড়ে এরকম একটা ব্যাপার থাকে না, যে এই পাশটা ঘোলাটে ও পাশটা সুন্দর, ঠিক 5 মিনিট পরে লোকটা আবার কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। যাই হোক, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920। আপনাদের সবাইকে বলছি ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আজকে দাঁড়াবানুকে নিয়ে, আপনারা চাইলে ওখানে গিয়ে কমেন্টস করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আপনাদের যদি কোনো কমেন্টস বা প্রশ্ন থেকে থাকে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং তারাবানুকে নিয়ে আমরা যে স্টুডিওতে গল্প করছি এই মুহূর্তে এরকম একটি স্টুডিও পিকচার ওখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ বলুন। তারপর
তারপরে ওইখান থেকে যাকে আমরা বাইক করে দেওয়া, বাইক করে দেওয়ার পরে এই বাচ্চা নিয়ে আমি তখন কুই বাইরে আর এদিক দিয়ে প্যাডের খিদা, মানে বাচ্চারা হওয়ার পরে এত খিদা বাড়ছে যে বলার বাইরে, কিন্তু খাবারেরও অনেক অভাব। তখন এই বাচ্চারা কুলে করে নিয়ে না পারতে আমি কি করবো, এটা লজ্জার ব্যাপার, লজ্জা করে লাভ নাই। তখন আমার বাইর দুইয়ার দশজনের কাছ থেকে চাই আমার খাইতে হয়েছে ভিক্ষা করে, দশ দুয়ারে চায়ে চায়ে ভিক্ষা করে খাইছি। তাকে বেশিরভাগই মানুষে দূর দূর করছে যে জোয়ান মহিলা ভিক্ষা করে খায়, কাজ করে খাইতে পারো না। তা বললাম দেখেন এখনো আমার কাঁচা নার সুগায় নাই, বাচ্চারা হয়েছে কই এরকমই হয়, তোমাদের খাসালে তো হয়, তোমরা কি দেখে যে বেটাদের কাছে বিয়া বসো, কি দেখে যে দেখে শুনে বিয়া বসো না, দুই দিন পরে ফালাই থুয়া জায়গায় একটা ধরাই দিয়া হাবি যাবি মানুষের নানা রকমের।
আচ্ছা আমি একটু আগ্রহ হচ্ছে জানার জন্য, আপনার বাবা, বাবার সাথে যোগাযোগ করেছিলেন আপনার গ্রামে যে বাবা থাকলো, কিন্তু আপনার মার সাথে কি যোগাযোগ করেছিলেন?
না তখন তো আমি কেউ পাইনি, আমি তো ছোট থাকতে যে হারাই গেছি, তখন তো কেউ পাওয়া হয় নাই। তখন
আপনার মার সাথে যোগাযোগ?
না না।
ভাইটা কি হলো?
বাইরে তো নিখোঁজ হইতে বললাম জমক ভাই যে হাসমত
হয়ে গেল,
হ্যাঁ ও তো হারাই গেল, ওরে তো পাইলাম না।
যাই হোক আপনি এখন ভিক্ষে করে যেভাবে হোক আপনার মেয়েটাকে নিজের বাঁচার জন্য আপনি চলছেন?
চলছি। চলার পরে আস্তে আস্তে মেয়ের মনে হয় ৬-৭ মাস হয়ে আসলো, হওয়ার পরে তখন আব্বাব্বা বলে ডাকতে পারে একটু একটা দুইটা কথা বলে।
ওই সময়টা আপনি কই থাকতেন?
তখন আমি মাদার টেক এলাকা মানে গোরান এলাকায় থাকতাম, আজও পর্যন্ত সেই এলাকা মানে নাম করা হয়ে গেছে, সবাই বলে যে এই মেয়েটা কত যে কষ্ট করছে বলার বাইরে, আমরা হইলে সহ্য করতে পারতাম না।
ওইখানে কি কোন জায়গায় থাকতেন, কোন ঘরে থাকতেন নাকি?
না ওইখানে ঘরে থেকে তো আমার ভাই কিরেই দেওয়া হয়েছে, পাক ঘরের ভিতরে পড়ে থাকতাম সারাদিন, পরে সবাই রান্না বারো করে কাম কাজ করে ঘরে চলে যেত, তা পাক ঘরটাই তো খালি থাকতো, একটা ড্রাম ছিল, তাই এই ড্রামটার চিপে কোন রকম রাতটা কাটাইতাম, মেঘ বৃষ্টির দিন আর হ্যাঁ মেয়েটারে নিয়ে ওইখানে থাকতাম। তাই এরকম থাকতে থাকতে ৭ মাস যখন হয়ে আসে তখন আশেপাশে মানুষেরা তো দেখে, তা মাঠব চেয়ারম্যান এরা দেখে সহ্য করতে পারে না, তখন তারা খবর দেয় যে ও কই আছে ওরে ধরে আনবি, তখন আসে, আসলে সবাই ঘেরাও দিয়ে ধরে মারার জন্য, তা ধরলে তখন আমারও খবর দেয় পরে কি হয়েছে তুই মেয়েটারে এরকম ছড়ি করে তুই ফালাই থুয়া গেলি গিয়া এই অবস্থা, মেয়েটা দেখতো না খাইতে খাইতে কি অবস্থা হয়েছে, এমন মেয়েরে কি এমন মানুষে অত্যাচার করে, এত কষ্ট দেয়। হ্যাঁ তারে বলতেছে পরে দেখেন বলে তো লাভ নাই, আমি চাইছি ছেলে, সে জায়গা মেয়ে হয়েছে, তা মেয়ে তো এটা আমার না, সে নাকি কোন কবিরাজের কাছে শুনছে যে তার যদি পরিবার হয় প্রথম ছেলে হবে, সে কথা শুনে তার উদ্দেশ্য হয়েছে মেয়ে তো আমার জন্মের না, কবিরাজ তো বলিয়ে দিছে আমার জীবনে ছেলে আসবে মেয়ে আসবে না, তা এই মেয়েটা আসলো কই থেকে?
হু পরে What a story, man. অবাক হয়ে যাচ্ছি যে মানে এগুলো সম্ভব, আমরা আসলে আমাদের জায়গাটা থেকে না মূল্যায়ন করতে পারবো না, এগুলো হয় এবং এগুলো সম্ভব। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম মানুষ এখনো অসংখ্য আছেন, যাদেরকে আমরা যারা মিডিয়া নির্ভর মানুষ কিংবা যারা মিডিয়াতেই মিডিয়া দ্বারাই আমরা প্রতিনিয়ত নিয়ন্ত্রিত হচ্ছি, আধুনিক মানুষ বা সচেতন মানুষ বলে দাবি করি, তাদের কাছ থেকে শুনলে মনে হবে যে আমরা মঙ্গল গ্রহের গল্প শুনছি, আসলে বাস্তব জীবনটা এটাই। ওকে তারপর?
তারপরে যাক সবাই ধরে, ধরার পরে বলে ঠিক আছে তোর মেয়ের না বুঝলাম এই মহিলা তাহলে অন্য জায়গা থেকে নিয়ে আসছে, তাহলে তোর রক্তের সাথে তোর মেয়ের রক্ত আমরা মিলাবো, যদি রক্ত পরীক্ষার পরে যদি মিলে যায় তাহলে কিন্তু জুতার মালা গলা দিয়ে এই মহল্লা তো তোরা সবাই চিনে, জুতার মালা গলা দিয়ে এই মহল্লা তোরে আরতে হবে। কিন্তু
ওই রক্ত পরীক্ষা মানে যেটা বোঝাচ্ছে এটা হলো ডিএনএ টেস্ট বলে যেটা, যাই হোক। হ্যাঁ তারপর?
আর যদি দেখা যায় যে না এটা তো রক্তের সাথে বনে নাই তাহলে মেয়েরে তুই সাথে সাথে আমাদের সামনে তখনই তুই ছেড়ে দিস, কোনো সমস্যা নেই। তারপরে ওই জায়গা থেকে তখন রক্ত পরীক্ষা করবে কি, তখন আমার বললো কি যে এই তোমার মেয়েরে নিয়ে আসো, আমি যাই মেয়ে আনি। তো এত মানুষের ভিড়ে ওইখানে অনেক মানুষ, 30-40 জন মানুষ আছে ভিড় করা, এই মানুষের ভিড়ে যখন আমি বাচ্চারা নিয়ে যাই,
This track was downloaded from fusionbd.com.
তখন ডাইরেক্টলি শুধু বললো কি আব্বু, আব্বু বলে একটা ঝাঁপ দিয়ে তার কুলে চলে গেছে
আপনার মেয়েটা।
হ্যাঁ
কত বছর বয়স তখন?
তখন এত পুরা মানে
বছর হয়নি এখনো, এক বছরের মতো বয়স।
হ্যাঁ এক বছরের মতন হয়ে আসছে। মানে আব্বা আম্মু সব ডাকতে পারে, তখন মানে জাবদে কুলে যায়, কুলে গেলে তখন সবাই জাগুর দিয়ে উঠে, ঘিরে দেখতো রক্ত রক্ত রে চিনে, তুই তো অস্বীকার করলি, তো রক্তরা তো পরীক্ষা কর্ম দূরে থাক, এটা আল্লাহ ফাকিরে নীলা খেলা, রক্ত পরীক্ষা করার আগে দিয়ে জাবদে তোর কুলে আসছে। এত মানুষের ভিতরে আমাদেরকে বাপ বলে ডাকতে পারতো না, স্বীকার করতে পারতো না,
তোর তো দেখেও নাই।
হ্যাঁ, তুই তো মেয়ের চেহারাও দেখোস নাই, যে মানুষ হয়েছে মানুষের বাচ্চা নাকি এর বাচ্চা তুই তো তাও দেখোস নাই, কেমন বাপ তুই। পরে কয়ে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তখন এরা আবার ঘর ঠিকঠাক করে দেয়, আমার বলে অনুরোধ করে, আমি বলি না তার সংসার করা আমার সম্ভব না, আমি ছোটবেলা থেকে কষ্ট করতে এই পর্যন্ত আসছি, এর জীবনে প্রথম ধাক্কা যখন খাইলাম আমার মনে হয় না আর কফল আমার সুখ শান্তি আছে। কয় না আমরা দেখি, আমরা তো এই এলাকায় আছি, তুইও তো এই এলাকায় আছস, যা সেটা আমরা দেখবো, তুই থাক। তখন তার কাছে থাকি, থাকার পরে পুরা তিন বছর ভালোই থাকি তার কাছে। তিনটা বছর থাকার পরে হঠাৎ করে হে আবার আরেকটা বিয়ে করে। তো বিয়ে করে, বিয়েরা তার দোষে করে না, করে আমার ননার সে জামাই, সে লাইন করে একটা মেয়ে সুদ্ধা বিয়ে করে আনে, ভাগাই আনে, আরেক স্বামীর তলে থেকে আনে, আমার ননার সে জামাই আরেক স্বামীর তলে থেকে মহিলারা বাচ্চা সুদ্ধা নিয়ে আসে, মহিলারা দেখতে খুব সুন্দর, মেয়ের নাম শিল্পী। আর ওই যে আমার ননার সে জামাই যে বললাম যে আমাদের বিয়ে দিছে, যার কাহিনী বললাম, তার নাম রফিক, এখন মনে পড়ছে, তার নাম রফিক, সেই আনে ভাগাইয়া। তা আনার পরে তার বউ বলে কি, যে ভাই তুই আমার জীবন বাঁচা, যে কিভাবে, তুই এই মহিলারে বিয়ে কর, বিয়ে করলে তোর আমি কিছু ক্যাশ দিব, তা দিয়ে তুই চলে ফিরে খাইতে পারবি, বাঁচতে পারবি। তা তখন সে রাজি হয় না, তা বোনের কারণে রাজি হওয়া লাগে, যে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে, যাক গেলা আমার যাক। তখন করে, করার পরে সেও বেশি দিন ঠিক থাকতে পারে না, টিকা থাকে না। তা কতদিন পরে তাদের ভিতর কাজে জোরগা মারামারি করতে করতে একদিন মার খাই, একবারে নিজেই চলে যায় মেয়েটার এতিমখানা দিয়ে, নিজে পাকিস্তান চলে যায়। তা এইভাবে করে তো দুইজন কাটতেই গেল, আমি তো আছি। পরে চার বছরের মাথা আমার আবার ছেলে আসে ফেডে, ওই যে ছেলে এখানে আসছিল তারেক নাম, ও আসে।
এখানে আমাদের শ্রোতারা বুঝতে পারবেন না, আমরা গল্পের প্রয়োজনে ওনার পরিবারের সমস্ত মেম্বারের সাথে কথা বলেছি, তারেক এখানে এসেছিল, তারেকের সাথে আমরা কথা বলেছি। হ্যাঁ, তারপর
পরে আমার ছেলে পেটে আসে, আসার পরে তিন মাস হয়, তিন মাসের মাথায় আমার জিজ্ঞাস করে, যাচ্ছা তোমার যে গর্ভের সন্তানটা কয় মাস হয়েছে? তো কিসেজন জিজ্ঞাস করে আমি জানি না, সে আবারও চলে যাওয়ার প্রোগ্রাম নিছে। তা তখন আমি বললাম যে তিন মাস, কয় মিথ্যা কথা বলো কেন, আমার গর্ভে আমি জানি না, তুমি জানো? তখন কয়েকদিন পরেই আবার বাড়িওয়ালার কাছে, তারে বললো কি, যে দেখেন আপনার ঘরে ভিতর যত মাল সামান আছে সব রাখে ওরে বাইক করে দিবেন ঘরে থেকে,
একই কাহিনী।
হ্যাঁ, তো ঘরে থেকে যখন বাইক করে দেয়, বাইক করে দেওয়ার পরে একই অবস্থা, যেমন প্রথম ছিলাম ডালিয়াদের বাসা, ওই বাসাও ঘরের সংসারে যাই জিনি যা করছি সব গেল আমার। দ্বিতীয় গেলাম রাজিয়াদের বাসা, রাজিয়াদের বাসা থেকে ছেলে ফেডে আসলো, ওই বাসারও জিনিসটি আমার গেল সব। তাই এরকম খালি সংসারটা আরে ধ্বংস করে, এমন কত কত ছেলেরা যখন ফেডে আসে ইয়া দিন মাস এরকম রাস্তায় ঘুরি গাড়ি ভিক্ষা করে খাই চলে ফিরি, লাস্টে দিন মাস ঘনে আসে, তা বেতা উঠে, বেতা উঠলে তখন দৌড়ে যাই আমার ননাসের বাসায়, মানে এই বাসা থাকে ওই পাশের বাড়ি, একবারই পরের বাড়ি আমার ননাসেরা থাকে, বড় ননাসে।
ওটা কোন এলাকায় ছিল আপনাদের?
ওইটা একই এলাকা,
নামটা একটু বলেন তো,
গোরান ছাবরা মসজিদ।
গোরান ছাবরা মসজিদ, আচ্ছা। তারপর
ওই একই এলাকায় সব কাহিনী এক জায়গায়। তারপরে ননাসের কাছে যাই, যাওয়ার পরে ননাসের বললাম কি, যে আপা আমার মেয়েটা তো না খাওয়া, তা কয়টা ভাত দিবেন? কয় ইস ভাতার নাই কিছু নাই, আবার ভাত খাইতে আইসে, এই নানা রকমের কথাবার্তি বললাম, আমার মেয়েটার কয়টা ভাত দিল না, না দেওয়াতে আমি আবার ওই যে টুপি যে সেলাই করতাম ওইখান থেকে টাকা উড়ে আনলাম, কিছু পাইছি, ওই টাকাটা নিয়ে বিপদে কালে আমারও পেটে খিদে, তখন অনেকদিন জবত না খাওয়া, চায়া কেউ দেয় কেউ দেয় না, এইভাবে তা থাকা সম্ভব না, শৈল একবারে নিঃশক্তি হয়ে গেছে। পরে ওইখান থেকে টাকা পাওয়ার পরে তখন একটু সস্তায় ছিল, চাউল আনলাম আধা কেজি পাঁচ টাকা দিয়ে, মোটা চাউল আর লাল শাক আনছিলাম, এদুর খেলাছে, এটা এগিয়ে ভাজি করে ভাত আমার মেয়েরে খাওয়াইলাম, খাওয়ানোর পরে এক নলা আমি মুখে দিছি, দেওয়ার পরে আমার মেয়েটা অবুঝ, সে আত্মাত্মে মানে আমার ননাসের ঘরে দরজার সামনে যায় দাঁড়াইছে, তো মাটির ঘর ছিল তাদের, এই ঘরে দরজার সামনে যাইয়া বুঝতে পারে নাই পেশাব করে দিছে। এখানে এইখানে পেশাব করলো কিসের জন্য? এটার জন্য আমার নন আসে ঘরে থেকে লাথি মেরে একবারে উডানে ফালাই দিছে। আমার মেয়েরে বৃষ্টির দিন লাথি মেরে ফালাই দিছে, মেয়ে আমার বুকের ভিতরে ব্যথা হয়েছে অনেক, তো কান্দাকাটি এই অবস্থা। পরে পাশের ঘরে মহিলা বললো যে এমন একটা কাজ আপনি করতে পারেন, অবস ফুলা ফান এমন একটা শাস্তি দিতে পারেন, আর সে হয়েছে ভারী মানুষ, আপনি রীত ভাইয়ের বউ। কি ভাইয়ের বউ? আমার ভাইয়ে ফালাই ঠিয়ে গেছে গা, হের ভিতরে আবার বাচ্চা নিছে, আরে বাচ্চা নিতে বলছে কিসের জন্য? প্রথমেই তো একটা মেয়ে হয়েছে, পরে ফালাই ঠিয়ে গেছে, আবার ফিরে কিসের জন্য আরেকটা নিল? তা যাক, হেরা অনেক নানা রকমের কথাবাটি না খাসরা অনেক কথাবাটি বলছে। বলার পরে তখন ধৈর্য ধরে রয়েছি, তখন তারা জায়গা দিল না, তখন যে ননা সে বিয়ে দিছে তারা থাকে ক্যান্টনমেন্ট, ওইখানে যাই আটতে আটতে এই মেয়েটার কুলে করে নিয়ে আটতে আটতে পরে ওইখানে চলে যাই। ওইখানে যাওয়ার পরে তখন ননা সে বলি যে আপা আমার একটু ঘরে জায়গা দেন, এরকম ব্যথা আমি আর সহ্য করতে পারতাছি না, আপার বাসা বড় আপার বাসা গেছি, জায়গা দেয় না, আপনার কাছে আসছি, তোর আমি জায়গা দিতে পারি এক সত্যি। তো কি তোর মেয়েটারে পালক দিয়া দিতে হবে, মেয়েটারে এখানে পালক দিবি, আর তোর সন্তান যেই হোক লবণ খাওয়ায় মাইরে ফেলবি। তা লবণ খাওয়ায় মাইরে ফেলবো তখন তো আমি বেতায় মানে অসহ্য হয়ে গেছি। তখন তার ভিতরে আমি বলছি যে আচ্ছা আপনি তো চারজন, আপনি যদি একজনটা মাইরে ফেলতে পারেন আমি তো দুনোর আরো মাইরে ফেলবো, কোন রাজি নাকি? তখন সে গালাগালি করলো, চোরের মার বড় গলা, কত বড় শ্বাস মুখে মুখে আবার তর্ক করে। তখন কি করবো, ওই শিকার গেলাম যে ঠিক আছে যেটাই হোক আমি মাইরা ফেলবো ওরে, আর মেয়ের আমি পালক দিয়ে দিবো, আমার জীবন তো বাঁচান লাগবে, আমি ব্যথা সহ্য করতে পারি না,
প্রসব বেদনা যে কি জিনিস।
তারপরে যা ঘরে জায়গা দিল, আমার কাজ দিল, বললো কি এই ড্রাম গুনে পানি থাকে না, তো পাঁচ ছয়টা ড্রাম আছে, কয় এই ড্রাম সবটি ভরবি, ড্রাম বালতি এডি ভরবি, গজারো দিবি, ঘর মুসবি, রানবি, এডি বইলা তারা ছবি দেখতে বাইরে গেল, চলে গেল ঘরে ভিতর থিয়া। এ নিয়ে তো ব্যথা সহ্য করতে পারি না, তারপরে এই ব্যথা নিয়ে কাজ করি, কাজ করতে করতে সব কাজ শেষ হয়ে যায়। তা মাগরিবের আজান দেয়, মাগরিবের আজানের আগ দিয়ে ছেলে হয়, তা আবার দাই যে আছে দাই বেটি তারা আবার নিষেধ করে যায় যে যদি ডাকে যাবা না। তা তার আবার মেয়ে ছিল, মেয়েটা আবার খুব ভালো ছিল নোয়াখালী বাড়ি, সে মেয়েটা বলে তুমি কি একটা মানুষ, আল্লাহাক যদি আমার এরকম কোন একদিন দেয় তখন যদি আমিও বিপদে পড়ি তুমি না থাকো সামনে তখন কি করবা, একজনের উসিলাতে আরেকজনে বাসে, তুমি যাও। পরে মহিলা আসে, আসার পরে ছেলেটা হয়, হওয়ার পরে ওই যে মনের ভিতর ভয়, হে ভয়ে তারা আসার আগে দিয়া আমি তখনই রক্তভানির কাছে আমি ছেলে মেয়ে দুনোরারে কুলে নি, মেয়েটারে এই ভাষে কুলে নি, ছেলেরার এই ভাষে কুলে নি, কুলে নিয়ে অগরণে আত্মাত্মা আমি বাইরে যাই।
ওই সময়
বাইরে যাই, তা বাইরে যে যাই আত্মাত্মা আমার কোন হুশ জ্ঞান নাই, কান্তাছি যে আল্লাহ তুমি আমারে এরকম নিদানে ফালাইলাই, এরকম সময় আমার ফালাই হয়ে গেল। আমি যা তো যে স্বামী চিনতাম না, কোন রান্দাবাড়া জানতাম না, কুডা বাসা জানতাম না, কোন কাজই জানতাম না, সেই স্বামী আজকে আমারে রান্দাবাড়া কুডা বাসা সব হাতে ধরে শিখে এইভাবে করে ফালাই হয়ে গেল গা। মনে মানে অন্য ধ্যানে পড়ে রয়েছি, পরে আটতে আটতে কাজী নজরুল ইসলাম এতিমখানা আছে না ওইখানে চলে গেছি, গেছি গে আমার পায়ের মানে যত চারি আছে সবটি উঠতে গেছে, উষ্টা খাইতে খেতে রক্তে ভরে গেছে। পরে এই অবস্থা যাই, যাওয়ার পরে তারা তাদের বলি যে দেখেন আপনারা তো ফুলাফান রাখেন এখানে, আমার বাচ্চা দুইটা যদি আপনি রাখতেন আপনার এখানে আমি আয়া হিসাবে কাজ করতাম, মাংনা খালি কয়টা ভাত দিয়ে রাখবেন আর বাচ্চা দুইটা এখানে থাকবো, আমার বাচ্চাও আমি দেখলাম আপনার ফুলাফানটিও আমি দেখে রাখলাম। সে বলল কি যে দেখো তোমার মেয়েরে রাখতে পারো কিন্তু ছেলেরা না। তখন আমার মেয়ে ছাইরে আর আমি যাইতে পারলাম না, যে মেয়েটারে ছাইরে আমি চলে যাবো কানবো, মায়ের ঠেলা আর আমি দুজনরে নিয়েই আবার সেই গোরান এলাকা চলে গেলাম আটতে আটতে। যাওয়ার পরে ওই যে বাসায় থেকে ভাই করে দিল, সেই বাসা মেঘ বৃষ্টির দিন, তখন রাত্রে বৃষ্টি হয় দিনে বৃষ্টি হয়, কি করবো পাগরের ভিতর বৃষ্টি ঢুকে, তখন কাফরে আসলি দিয়া দুনোরারে জাবরায় ধইরা এই বৃষ্টির ভিতরে ভিজা কাফাইতাছে, দুনোরারে নিয়ে পরে বসে দিন কাটাই। এরকম করতে করতে অনেক দিন চলে যায়, ছেলে ২৫ দিন হয়ে যায়। তখন আবার বাইরে যাই সকাল হইলে, একটু একদিন রোদ উঠে সেদিন বাইরে পরে দেখি যে কিছু চায়া চিন্তে আনতে পারি কিনা। ওইখান থেকে পরে হারি বন্ধু লাগে, সে দেখে হ্যাগর বাসার সামনে যায় পড়ে যাইগা, তো ভাই আমার কয়টা ভাত দিবেন, আর আমি সহ্য করতে পারি না। হারবো কয় হ্যাঁ নিজেরা খাইতে পারি না, হ্যাঁ ভাত দিব, কোন জায়গা থেকে জঞ্জাট জুড়ে আনছে সরাও এখান থেকে। পরে সেও অনুরোধ করে, তারপরে তার পরিবারে ভাত দেয় না, আমারে না দেওয়াতে তা আমি আবার একজন ধর্মের বোন ডাকছিলাম তার কাছে যাই, যাইয়া বলে কি যে আপা আমার একটা বালতি দিবেন, আমি একটু গোসল করব, কতদিন ধরে গোসল করি না, একটু গোসল করি। সেও আমার বালতিটা দিল না, না দেওয়াতে ওইখান থেকে যাকে আসে ফেললাম, কেউ ফিরে চাইল না, এই কাপড়ে থাকি পেঁয়াজ দিয়া। পরে একজনের কাছে ইয়া চাই ভাত চাই, ভাত তো দেয় না। পরে খাদিটা ধুইয়া, মানুষে পাকঘরের ভিতরে তো থাকে, তা খাদি ধুইয়া হেরপরে পাতি, মানুষে ফ্যান দেয়, এই ফ্যান টুক খাইয়া খাইয়া থাকি। এরকম করে খাইয়া থাকতে থাকতে 25 দিনের মতন কাটাই। কাটানোর পরে এই হেরে ধরে আনে তার বন্ধু, যে ভাবির এই অবস্থা, তখন শুনে যে ছেলে হয়েছে, ছেলের কথা শুনে তারপরে ফেরত আসে, তাও সেই দিন আসে না পরের দিন আসে। তা হের কাছে 150 টাকা দিয়ে পাঠায়, 2 স্যুট পোশাক দিয়ে পাঠায় ছেলের জন্য। কে বলেন যে এ টাকাতে কিছু কিনা খাইতে, আমি কালকে আসতেছি। পরে আসে, আবার সাথে সাথে আবার পাবলিক জমা হয়ে যায় তারা মারার জন্যে। তো তখন আমি আর কিছু বলি না, না বলে শুধু পাবলিক ই করি যে দেখো তোমরা মারধর করো না, তোমরা কি আমার বিপদের সময় কেউ এক থাল ভাত দিয়ে সাহায্য করছো, না কেউ ঘরে আমার একটু জায়গা দিস, কেউ তো কোনো জায়গা দাও নাই, কেউ খাওয়ান দিয়েও সাহায্য করো নাই, অথচ আলগা মাত ভুরি করো। হ্যাঁ এটা বলে তখন বাচ্চা দুনহরারে তার সামনে দিয়া আমি আত্মহত্যা করার জন্য গাড়ির নিচে যাই ঝাঁপ দিতে। তখন সে কেমনে জেনে ফলো করে দেখে, দেখে তখন আমার বাসের নিচে থেকে আমার ধাক্কা মেরে এই পাশে থেকে ওই পাশে ফালাই দেয়, নাহলে আমি বাসের তলেই আমি পড়ে যাই। যাকে ওইখান থেকে উড়ে আই না, তখন আবারও হাতে পায়ে দৌড়ে অনুরোধ করিয়া ঘর নেয়, তখন তো কিছুতেই রাজি হই না, আবারও মিলাই দেয় হেরা আশেপাশে মানুষেরা, কই এই শেষ দেখো। তখন মিলাই দেওয়ার পরে যাক তখন ভালোই থাকি। এরকম করে থাকতে থাকতে আমার বড় মেয়েটার ডায়রিয়া হয়, ঢাকা মহাখালী নিয়ে যাই ভর্তি করাইতে। ওইখান থেকে এক বিদেশি আমার মেয়েটারে দেখে মোটাকাটা গোলগাল চেহারা, তো দৌড়াদৌড়ি করে হাসে খেলে দেখে খুব পছন্দ করছে। করার পরে জিজ্ঞাসা করলো, তা আমার ইতিহাস শুনলো কিছু, ছোট থাকতে হারিয়ে গেছি, তারা মানে আমার দয়া করে একটা চাকরি দিল সেই মেডিকেলের। অনেক আগের কাহিনী, মানে 88 বন্যার এই 1 বছর পরের কাহিনী এটা। তখন বিদেশিরা আমার একটা চাকরি দিল, তখনই বেতন ছিল 4,000 টাকা। আবার ওইখান থেকে একটু সুবিধা ছিল, চিকিৎসার সুবিধা, ঘরে টুকটাক জিনিস দিত, ওষুধ সবকিছু দিত। চাকরিটা করতেছিলাম, তাই মনে করলাম কি যে এখন খাওয়ায় কেউ নাই, তাই এই টাকাটা যদি আমি ব্যাংকে ফালাই থুতে পারি দুইটা ছেলে মেয়ের নামে, তো ওরা বড় হইতে হইতে মেয়ের বিয়ে দেওয়ার টাকাটাও জমা হয়ে গেল, তাদের ভবিষ্যতেরও একটা টাকাটা জমে গেল। এই উদ্দেশ্যে ঘরে যাই জিনিস করছি, তারপরে টাকাটা ব্যাংকে অ্যাকাউন্ট করছি। তখন আমরা ডালিয়াদের বাসা থাকি, তা ডালিয়ার মায় আবার খুব পদ্মা খুশি, পাঁচক্ত নামাজ পড়ে, আবার গরিবদের মাংনা কুরআন শরীফ আরবি পড়ায়। সে আবার যে কোনো জিনিস তৈরি করলে আমার না দিয়ে খাইত না, নিজের মেয়ের মতন দেখত। তারে তো আর অবিশ্বাস করা সম্ভব না, তা সেই কিন্তু আমার ব্যবস্থা করে দিল, আমি এত কিছু জানতাম না। বলল কি যে আমি যেখানে ব্যাংকে অ্যাকাউন্ট করছি তুই ওইখানে অ্যাকাউন্ট করবি, তো বললাম হ্যাঁ করবো। তো অ্যাকাউন্ট করলাম এই নীলুফা তারকের নামে, দুজনের নামে, ছেলে মেয়ে আর নিমো না, এই দুইটাই যথেষ্ট, আল্লাহ পাক যাক ভালো মিলাই দিছে, বাপও পাইলাম মাও পাইলাম, জন বাপ মা হারাই ফেলছি, এই ডাইকে আমি ভুলে থাকবো। তা থাকি এই জায়গা থেকে প্রায় ছেলের বয়স 2.5 বছর হয়ে আসছে। তখন ডালিয়াদের বাসা থাকি, জিনিস ওটা সব করছি, মুদির একটা দোকান দিছি, পরে ভ্যান গাড়ি কিনে দিছি, কয়টা রিস্কাও কিনছি, মানে ভালোই উঠে গেছি উপরে, মানে হ্যাঁ মানে কিছু টাকা পয়সা ভালোই আমাদের হয়ে আসছে, পরিবেশটা ভালো হয়ে গেছে। তখন আমার নন আসে যারা মানে বিয়ে দিয়েছে তাদের চেয়ে অবস্থা আমাদের ভালো ছিল সবার চেয়ে
ওই সময়টাতে আপনার চাকরির সুবাদে।
হ্যাঁ, তখন মানে আমাদের অবস্থা অনেক ভালো ছিল। তো থাকার পরে হঠাৎ করে একটা লোক আসে।
আচ্ছা, আমরা এই জায়গাটা থেকে একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমরা বারবারই বলি যে আসলে দেখুন, আমরা যেখানে শুরু করেছিলাম যে জায়গাটাতে, সেই গল্পটা এখন এত সুন্দর একটা জায়গায় এসে শেষ হয়েছে। জীবনের একটা পর্যায়ে এসে তারা অনেক ভালো আছে, একটা ছেলে একটা মেয়ে, মোটামুটি আমরা বলতে পারি আর্থিক সচ্ছলতা এসছে, সুখের একটা সংসার, এবং এই সময় একটা লোক আসছিল এই ফ্যামিলিটাতে। এই ঘটনার আসলে কি হয় সেটা আমরা জানবো সংবাদের বিরতির পরপরই। আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920। দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে ইন্টারনেটে শুনছেন, এবং একই সাথে যারা আমাদেরকে কালকে ডাউনলোড করে শুনবেন, এবং একই সাথে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে খুব কষ্ট করে অ্যান্টেনা দিয়ে নেটওয়ার্কের মাধ্যমে যারা শুনছেন, প্রত্যেককে আমরা আরো একবার ধন্যবাদ জানাতে চাই যে হ্যালো 8920 সাথে আপনারা এভাবে আছেন। হ্যালো 8920 জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, সেটা যে কোনোভাবেই যেরকমই হোক না কেন, কোনো সমস্যা নেই, আমাদের এখানে কোনো সিলেবাস নেই। এবং যদি এরকম থাকে যে আপনি আপনার জীবনের ভুলগুলো এখানে এসে স্বীকার করতে চান, পৃথিবীর কোথাও যদি আপনার জায়গা না থাকে, তাহলে হ্যালো 8920 আপনাকে এই প্ল্যাটফর্মটি দিয়েছে, কারণ আপনার ভুল, আপনার ভুল থেকে আমরা শিখতে চাই। এবং একটা কথাই আছে যে পাপকে ঘৃণা করো পাপীকে না, যিনি পাপ করেছেন তার প্রতি আমার কোনো ঘৃণা নেই, বরং এটা বলতে চাই আমরা যে আপনি স্বীকার করেছিলেন বলে আমরা অনেকেই সেই পাপ থেকে এখন বিরত থাকবো। সুতরাং এটুকুর দ্বারা যদি কোনো পুণ্য হয়, সেই পুণ্যর অধিকারটুকু আপনার, সেই পুণ্যের কিছুটা হলেও আপনি পাবেন। যাই হোক, সংবাদের বিরতির পরে আমরা ফিরে আসছি। ফেসবুকে গেলে আপনারা এখন দুটো ছবি দেখতে পাবেন, একটা হচ্ছে তারাবানু যখন তার হাতের বর্ণনাটুকু দিচ্ছিলেন যে গরম হাতুড়ি দিয়ে তার হাত পোড়ানো হলো এবং মাংস উঠে গিয়েছিল, সেই ছবিটি আমি আমার সেলফোনে তুলেছিলাম এবং সেই ছবিটি আমি দিয়ে দিয়েছি, আপনারা ওখানে জুম করে দেখতে পাবেন। এবং একই সাথে যদি আপনি তারাবানু সম্পর্কে কোনো প্রশ্ন করতে চান বা কোনো মন্তব্য করতে চান, তাহলে ওখানে যাবেন। যাওয়ার পরে তারাবানুকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন। এবং একই সাথে তার একটি ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে স্টুডিও পিকচার হিসেবে, আপনি চাইলে ওখানেও কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। আপনি শুনছেন এবিসি রেডিওর বুধবারের রাতের অনুষ্ঠান, এখন বৃহস্পতিবার পড়ে গিয়েছে। বুধবার রাতে হ্যালো 8920 শুরু হয় এবং আমরা অত্যন্ত আনন্দ করে এবং বলা যেতে পারে আপন করে বলে থাকি যে বুধবারের রাত মানে হচ্ছে এবিসির রাত, কারণ বুধবারের রাতের হ্যালো 8920 যারা রেডিওর শ্রোতা, লাখো লাখো শ্রোতা, তাদের জীবনের কথা বলে। আমরা বিশ্বাস করি আমাদের রেডিও শ্রোতা সমাজের একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে, আমরা এভাবে বলতে চাই না, সমাজের বিভিন্ন রকমের মানুষ, সমাজের শিক্ষক থেকে শুরু করে, একজন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, আপনারা এখানে দেখবেন যে বিভিন্ন রকমের মানুষ তাদের জীবনের গল্প বলতে আসে। এবং একই সাথে কোনো মানুষ যখন বিপদে পড়েন এখানে, কোনো মানুষকে যখন মনে করেন যে আসলে যিনি বলে গেলেন, যে বন্ধুটি তার জীবনের গল্প বলে গেলেন, তার পাশে আমাদের দাঁড়ানো দরকার, সেখানে আমরা দেখতে পাই যে সমাজের শ্রেণী বিভেদ ভুলে গিয়ে সব মানুষ এসে তাকে সাহায্য করেন। যেরকম একটা উদাহরণ আমরা দেখেছিলাম আরিফ রাজের গল্প প্রচার হবার পর, একজন ডাক্তার তিনি ঢাকা মেডিকেল থেকে হেঁটে এসছেন, তার গাড়ি ছিল, তিনি গাড়ি নেননি, হেঁটে এসছেন, হেঁটে এসে আমাদের এখানে বসেছিলেন আরিফ রাজকে হেল্প করবার জন্য। তার পেছনের কারণটা হচ্ছে তিনি এতটুকু হেঁটে এসে বুঝতে চান যে আরিফ রাজ কতটা কষ্ট করেছিল এত দূর থেকে, মাদ্রাসা থেকে হেঁটে হেঁটে গিয়ে দুপুরের বেলা মার যে রান্না করা খাবার, এখানে তিনি কাজের মেয়ে হিসেবে থাকতেন, সেই খাবারটা খেয়ে আবার ফিরতেন, এই হাঁটার কষ্টটুকু তিনি বুঝতে চান। এই যে ফিলিংস গুলো, এই যে ভালোবাসাগুলো, সেগুলো প্রতি মুহূর্তে আমরা হ্যালো 8920 তে পাই, এটা আমাদের চরম পাওয়া। এবং এই জায়গাটা থেকে আমরা রেসপেক্ট করতে চাই সবাইকে যে আপনারা এতটা মনোযোগ দিয়ে, এতটা ভালোবেসে অনুষ্ঠানটাকে নিচ্ছেন এবং আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন প্রতি মুহূর্তে। আজকে তারাবানু তার জীবনের গল্প বলছে এবং তারাবানুর গল্পে আমরা ফিরে যাব। আমরা বারবারই বলছি হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। এখানে শুধু মাথায় রাখতে হবে যে এখানে আমরা কোন সিলেবাস মেইনটেইন করি না, শুধু একটা জিনিস আমরা সবসময় খেয়াল করি আমাদের হ্যালো 8920 তে গল্প প্রচার করার ক্ষেত্রে, যে হোয়াট ইজ দ্য লেসন অব দিস স্টোরি, এই গল্পটা শোনার পরে আপনি কি লেসন পাবেন, সেটা আমরা সচেতনভাবে সবসময় আপনাকে দেওয়ার চেষ্টা করি না, কোনো অ্যাডভাইস দিই না। আমরা শুধু একটা জিনিস মাথায় রাখি যে গল্পটা প্রচার হওয়ার পরে যিনি শুনবেন তিনি আসলে কোন লেসনটা পাবেন। এবং আমরা বিশ্বাস করি যে মানুষের জীবনের গল্প একজন মানুষকে যেভাবে শেখায়, আর কোনো মাধ্যম দিয়ে একজন মানুষকে সেভাবে শেখানো সম্ভব না, আমাদের শেখানোটা উদ্দেশ্য না, আমরা আসলে সামাজিক চিত্রটাকে তুলে ধরতে চাই। এবং সেটা ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে যে কোনোভাবেই হোক না কেন, রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে, দেশীয় থেকে শুরু করে, ইভেন আমরা স্পেশালি ইনভাইট করতে চাই দেশের বাইরের যারা শ্রোতা আছেন। আমরা আবারও বলছি স্পেশালি ইনভাইট করতে চাই, স্পেশালি আমন্ত্রণ জানাতে চাই দেশের বাইরে যারা শ্রোতা আছেন, আপনারা যখন বাংলাদেশে আসবেন যদি আপনাদের মনে হয় যে আপনার জীবনের এরকম একটি গল্প আছে যেটা হ্যালো 8920 তে বলা যায়, আপনাদের ফোন না, আপনাদেরকে আমি সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি এবিসির অফিসে চলে আসার জন্য। আপনারা এবিসির অফিসের ঠিকানাটা আমাদের ফেসবুক থেকে পাবেন। আপনারা যদি মনে করেন হ্যালো 8920 তে এসে আপনাদের জীবনের গল্প বলা দরকার, যারা দেশের বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন আমি আবারও বলছি, তারা চলে আসতে পারেন আমাদের এবিসির অফিসে, এসে শাকিলের সাথে যোগাযোগ করতে পারেন, সাফরিনের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, হ্যালো 8920 টিম মেম্বার যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের গল্প শুনবো এবং আপনাদের গল্প প্রচার করব। ওকে, আরো একবার মনে করে দিচ্ছি আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দিলে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমরা গল্পে ফিরছি। তারাবানু, আমরা যে জায়গাটায় ছিলাম যে আপনি বললেন যে
হঠাৎ করে একদিন লোক আসলো, আইসা আমার চেহারাও দেখে নেয়, আমি কুটা বাছা করি, পিছে থেকে বলতেছে যে দেখ মা তোর তো জীবনে অনেক কষ্ট, তুই তো সুখের মুখ মাত্র দেখা শুরু করলি কিন্তু তোর কপালে সুখ নাই, সামনের দিকে তোর বিশাল বড় একটা ফাঁড়া আসতেছে, তোর আপন মানুষে এই সর্বনাশটা করতেছে। তা তখন আমি বললাম না আপন মানুষ তো এমন কেউ নাই যে আমার সর্বনাশ করতে পারে। তখন দুই দিন পরে তার আমি বিশ্বাস করলাম না, সে আমার পিছে থেকে বললো যে তোর মারও তুই খুঁজে পাবি কিন্তু এর ভিতরে দেখবি তোর সমস্যাটা শুরু হয়ে গেছে। তখন লোকটা তো চলে গেল, তাই ওই বাসায় থাকি, ডালিয়াদের বাসায় থাকি, থাকার পরে তার যে ছেলে মেয়েরা লেখাপড়া করতো, স্কুলের যে হেডমাস্টার সেটাই ছিল আমার চাচাতো ভাই, তা সে ডেলি আসতো, এসে দেখতো কি আমি কান্দাকাটি করি ঘরে। তখন একদিন বাড়ির নিরে প্রশ্ন করলো যে এই মহিলা কান্দে কিসের জন্য, যেদিনে আসে সেদিনে দেখি কান্দাকাটি করে, ব্যাপার কি? তখন ছোট থাকতে বাপ মা হারাই ফেলছে, সবার বাপ মা আসে দেখা করতে, ওর বাপ মা আসে না, আজকে যদি আসতো বাপ মার আদর পাইত, কত কিছু আনত, খুশি থাকতো, এ আশা কান্দে। তখন নাম জিজ্ঞেস করলো, তাই আমি নাম বললাম, দেশের ঠিকানা জিজ্ঞেস করলো বলতে পারি নাই, বাপ মার নামও আমি বলতে পারি নাই, তখন জানি না, শুধু ভাই বোনের নাম জানি, তাদের নামই আমি বলছি। বলার পরে তখন ছেলেরা বাড়ির গেল দৌড়ে, যে ঠিক আছে আমি বাড়ি যাই, যাই দেখি এরকম তো আমার চাচাতো বোন আছে, তারও দুই ছেলে মেয়ে হারানো গেছে ঢাকা শহরে এসে। পরে বাড়ির যা বাড়ি যায় খোঁজখবর নেয়, নেওয়ার পরে ঠিকই খবর পায়, বেরিয়ে যায় ওই জায়গা থেকে। তখন আমার ভাইয়ে আসে, ভাই আসলে ভাইয়ের আমি চিনি না, নানায় আসে তারও চিনি না, তাই আস্তে আস্তে আত্মীয় স্বজন অনেক জনেই আসে, একজন একজন করে আসে দেশে থেকে, কেউ রে চিনি না। তখন কয় ঠিক আছে, আমার ভাইয়েরা আবার দিয়ে পাঠাইল, তুমি যাই এবার নিয়ে আসো, যত খরচ লাগে মা দিল, পরে আমার নিয়ে গেল। তখন আমি যাইতে চাই না, যাইতে চাই না, নিয়ে নিয়ে আবার বেঁচে ফেলা কে না কে চিনি না জানি না। তারপরও গেলাম যে দেখি যদি খুঁজে পাইলামই, আশায় গেলাম। যাওয়ার পরে ঠিকই দেখি বিয়া বাড়িতেও এমন মানুষ হয় না, এত মানুষের ভিড় আমার দেখার জন্য। পরে গেলাম অনেক দূরে থেকে, মানে আমার নানি চাচাতো বোন সবাই আসে, সবাই পরিচয় দেয়, আমার দেখে চিনে আমি চিনি না। তো ছোটবেলা চেহারা একই রকম রয়ে গেছে, পরিবর্তন হয় নাই, তা দেখে চিনতে পারে কিন্তু আমি চিনি না। তা দূরে থেকে দেখতে পাই যে আমার মায়ের দাঁড়ানো, তখন ওই মারে দেখি আমি এক চিৎকার দিই, চিৎকার দিয়ে মারে জড়াই ধরে যে এতকাল তুমি কইছিলা, যাক মায়েও কান্দাকাটি করে। করার পরে মায়ের ওইখানে আমার 10-12 দিন রাখে, চাওল হাবি যাবে অনেক কিছু দিয়ে দেয় আমারে। তো তখন ঢাকায় আসি, পরে দেখা করে ওর বাপের সাথে।
আপনার মায়ের ওখানে গিয়ে কি পাইলেন, আপনার বড় ভাইকে পেয়েছেন?
হ্যাঁ, তখন বড় ভাই ছিল, বাবাও ছিল, তা বাবা মার সাথে ছিল না, মায়ের যে মানে ওই হারায় যে ধুয়ে গেছে, তখন দেশের মানুষে মানে তারে অপবাদ দিছে যে তোর বউ ঢাকায় নিয়ে টাকার অভাবে দুজন বেঁচে ফেলছে, এটা বলাতে বাবা আমার মারে ভুল বুঝে সাইডে চলে গেছে, সাইডে আর একটা বিয়ে করছে, তাদের সংসার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তা আমার একটা ছোট বোন থুয়ে বাবা চলে গেছিল, তা মায় অনেক কষ্টে সংসারটা টানিয়ে নিছে। তা ওইখান থেকে যাক, পরে আমি গেলাম খাওয়া দাওয়া বন্ধ করে, আমাকে না আমি বাবার একটু দেখতে চাই, গেলাম বাবা পরে ঘরে বসতে দিল, ঘরে বসি নেই, ঘরে তোর মা আছে। আমি বলছি আমার মা জীবিত থাকতে আমি আরেকজন কিসের জন্য মা ডাকবো, আমি যে পালছে তারই মা ডাকি নেই, আর সৎমার আমি মা ডাকবো কোনো দিনও না, তুমি কিসের জন্য আসলে সেটা বলো। তখন আমারে বললো, বলার পরে আমি বাবারে বুঝাইলাম যে না বাবা ভুল এই কাহিনী, এই ব্যাপার, আমি কোনোদিন তোমার কাছে মিথ্যা কথা বলবো না। তখন বাবা আমার মুখের কথা বিশ্বাস করে আমার সাথে আসতে চাইলো, যে ঠিক আছে তুই বাড়ির যা, আমি তোর সাথে ঢাকা চলে যাব, থাকবো না এইখানে। তখন মানে আমি এখানে চলে আসি, তাই বাবা আমার সাথে চলে আসবে দেখে আমার সৎমা না কে যে এই কাজটা করছে আমি নিজেও জানি না। বাবা সবকিছু রেডি করছে কিন্তু ভালো মানুষ হঠাৎ করে কে যেন ভান মারছে, নাক মুখ দিয়ে রক্ত উঠে পরে মারা গেছে। তা মারা যাওয়ার পরে আমার ফুবু আবার একটু কবিরাজি জানে, সে পরে দেখলো বালিশের ভিতরে তাবিজ আর 22টা না 23টা সুই পাইছে, বসি পাওয়া গেছে, আর যে পর্যন্ত আটা চলা করে ওই পর্যন্ত তাবিজ ঘাড়া।
আমরা এই পার্টে একটু আপনাদের সবাইকে আওয়ার করতে চাই। দেখুন, যে গল্পটা আমরা প্রচার করছি এখানে, সেখান থেকে আমরা কনসিয়াসলি একবারে সচেতন ভাবি, উনি যেটা বললেন সেটাতে আমরা বিশ্বাস করি না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা একটা সোশ্যাল প্রেক্ষাপট আছে, সামাজিকতার প্রেক্ষাপট আছে। সামাজিকতার প্রেক্ষাপটটা হচ্ছে এরকম, আমরা জানি জাদুটোনার একটা ব্যাপার গ্রামীণ সামাজিকতায় রয়েছে, আমরা এটাও জানি যে এই ব্যাপারগুলোতে অনেকেই বিশ্বাস করেন, কিন্তু এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। আমরা এই পার্টটুকু প্রচার করছি এই শর্তে যে এটা একটা গল্প, এটা একটা জীবনের গল্প, জীবনে এরকমের ঘটনা ঘটেছে। যিনি আমাদের এখানে গেস্ট এসছেন তার বিশ্বাসের জায়গাটা এরকম, সেই বিশ্বাসের জায়গাটাতে আমরা রেসপেক্ট রেখে, শ্রদ্ধা রেখে আমরা এটুকু প্রচার করছি। কিন্তু একই সাথে আমরা এটাও আপনাদেরকে মনে করে দিচ্ছি, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। হ্যালো 8920 যে স্বকীয় সত্তা, সেই স্বকীয় সত্তা থেকে হ্যালো 8920 এই পার্টটুকুতে বিশ্বাস করে না। কিন্তু জীবনের গল্পে যেহেতু এই জিনিসগুলো ঘটে, সুতরাং আমরা এটা প্রচার করছি ওই ওই রেসপেক্টের জায়গাটা থেকে। ওকে, তারপর
তারপরে ওইখান থেকে বাবার নিয়ে আর আমি ফিরতে পারি না ঢাকা, আমার একাই আসা লাগে। কিছুদিন পরেই ঠিকই ওই যে কবিরাজটা বলছে তোর কপালে শুনে আসতেছে, তা ঠিকই পরে আমার বড় বাসুরটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন লাশ নিয়ে আমার মেয়ের বাফে তারপরে ননাসেরা সবাই যায় বাড়িতে, নোয়াখালী যায়, ট্রাক ভরে লাশটা নিয়ে যায়। তা লাশটা যে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমি যাইতে চাই, অত যে আমার নেয় না, তা নেওয়া হয় না। তা আমার বলে তুমি এইখানে থাকো, তা আমি বললাম যে বাজার হাট নাই, কিচ্ছু নাই, তুমি চলে যাইতেছ, তা দুইটা পোলা ফান নিয়ে আমি কেমনে কিভাবে চলবো, আমি চলে আসতেছি, আমি চার দিনের ভিতরে চলে আসবো। তা চার দিনের কথা বলে সে যায়, সবাই চলে আসে তাদের কাছে, যাই যাই জিজ্ঞেস করি ব্যাপার কি, সে আসে না কেন, আমাদের পোলা ফানের পরীক্ষা যার জন্য আমি চলে আসছি, পরে বলছি চার দিনে মিলের পরে চলে আসতে, তা হয়তো দেশের বাড়ি ঘুরতেছে কয়দিন পরে চলে আসবে। তখন আমার মুখ দিয়ে একটা কথা চলে আসছে, খারাপ কথা চলে আসছে। তখন আমি বলছি কি যে সে কি ওইখানে মিলাদ পড়াইতে গেছে নাকি হাঙ্গা করতে গেছে, এটাই বলছি। তা বলার পরে তারা আমার দূরে মারলো, কত বড় সাহস এই ধরনের কথা বলস। তখন আমার ননাসে, দুই ননাসে মিলে জুতা দিয়ে পিডাইলো। তো মারধর পরে কয়দিন পরে এই যে না আসেই না, কিছুতেই আসে না। তা বাড়ি আলার কিন্তু এই দিক দিয়ে ঘর ভাড়া বাজিয়ে যেতেছে, পুরা দুই মাসের ঘর ভাড়া বাজিয়ে গেছে। হেরা আমার ভাই করে দিল, ভাই করে দিয়ে গতালা মারলো। তা জিনিস গুনে বললাম কি যে দেখেন আপনাদের একটা ঘরে থুয়ে দেন, নাহলে কারে উড়ে থুয়ে দেন মাচাঙ্গের উপরে, তাও আমার জিনিস ক্ষতি করেন না, আমার কষ্টের জিনিস। আর অ্যাকাউন্টের বইটা আপনার কাছে থাকুক, আমি প্রত্যেক মাসে এসে আমি টাকা দিয়ে যাবো, মাসে মাসে টাকা দেওয়া লাগতো। তা তখন আমি রোডের রাজ্যগালি কাজ নেই
ফ্ল্যাটটা
থেকে, মানে রাস্তার যে রোড ঢালাই করে এই ঢালাইয়ের কাজ করি, মানে ইট বালু এই মাথা থেকে আরেক মাথা নিয়ে সব ফালান লাগে পাতি ঘুরে। তখন বড় মেয়েটার কুলে আমার ছেলেটারে দিয়া কয়টা খাবার ছিল না চাউল ভাইজা ওদের দিয়া তারপরে আমি কাজ করি, কাজ করতে থাকি। কাজ করতে করতে রাত 8টা বাজে যেত, বাসায় আসতাম 40 টাকা রোজে কাজ করতাম, করে বাড়িওয়ালার ঘর ভাড়া দিতাম। তা ঘর ভাড়া ক্লিয়ারও করছি, ব্যাংকের টাকাও দিছি আমি, দেওয়ার পরও তারা অস্বীকার করছে, তাদের আমি টাকা দিই নাই, জিনিস আমার ফেরত দেয় নাই, একটা জিনিসও দেয় নাই আর আমার ব্যাংকের অ্যাকাউন্টের বইও দেয় নাই। তা ছবি ছিল ছেলে মেয়ের বসানো, ছবি দুনোটা তুলে তার ছেলে মেয়ের ছবি বসাইছে, যা তো আমি তো সেরকম লেখাপড়া জানি না আর বুঝিও না এত কিছু, সেই ব্যাংকে অ্যাকাউন্ট করে দিছে, সেই বই দিয়ে তারা টাকারা উড়াই নিছে, 1,80,000 টাকা পাইছে। তা জায়গা দিল নাই, এ টাকারা গেল মায়ের, আমি আরো উল্টা দাবি করতে গেছি, পরে হুমকি দিছে, ধরে মারতে চায়, ভয়ে আর যাই নেই। এরকম কাজ করতেছি, চলতেছি, আর ডালিয়াগো বাসায় একটা বরই গাছ আছে, ওই বরই গাছের নিচেই কোন রকম মাডি উডান, এই উডানের ভিতরে আমার ছেলে মেয়েদের নিয়ে ওইখানেই রাতটা কাটাই। কাটাইতে কাটাইতে একদিন এরকম সকালে তিন রাস্তার মাথায় আমি বসাই থুইয়া ছেলে মেয়েরে বসাই দিয়ে আবারও কয়টা চাউল বাজা দিয়ে বসাই দিয়ে আমি কাজ করি। কাজ করতে যেমন এই মাথা থেকে সেই মাথা যাই, আমি যখন মাটি ফেলাইতে তখন আইসা দেখি আমার ছেলে মেয়ে একজনও নাই, এই বড় মেয়ে আর ছেলে এ পারে কে। নাই তখন খুশ কত কত পাগলের মতন হইয়া যাই। পরে ক্যান্টনমেন্ট যাই হ্যার বোনের বাসা, যাওয়ার পরে তাদের বলি, পরে হেরা স্বীকার করে না, আমার ভাইয়েরে কি কসস, দাঁড়া উল্টা হেরা অপমান করে, আমার ভাইয়েরে কি কসস, আমি থানায় কেস করবো, আমার ভাইয়েরে মাইরে ফেলছে। অথচ তাদের ঘরে কিন্তু রাখছে,
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ হ্যাগর ঘরে জায়গা দিছে, তাদের ঘরে জায়গা দিছে কি প্রথম ঘর, তারপর হয়েছে পাকঘর, পাকঘরে কত জায়গা ছিল, একটা চৌকি বিছানো ছিল, তিনজন থাকতে পারে। সে ঘরের ভিতর তার ভাইয়ের পোশাক পাতি সব লুকায় রেখে, তার যে ভাই মারা গেছে বড় ভাই, তার কিভাবে যেন কারেকশন হয়ে গেছে আবার ছোট ভাইয়ের সাথে। আর তাদের ইচ্ছা যে আমি হচ্ছে এতিম, আমার প্রতিবাদ করা কেউ নাই, যার জন্য তাদের ইচ্ছা তাদের দেশের মেয়ে, তার ভাইয়ের বউ, আর তার চারটা সন্তান আছে, তা এটি কই যাইব, তাই হারে হে গ্রহণ করে রাখুক।
মানে আপনার হাজবেন্ডের সাথে বিয়ে দিয়ে
দেয়? হ্যাঁ, বিয়ে দেওয়ার আগে দিয়েই তারা পাকঘরের ভিতর তাদের দুজনের জায়গা দিছে, পাকঘরটার ভিতরে বিয়ে দেওয়ার আগে দিয়ে জায়গা দিছে। জায়গা দেওয়ার পরে তো আমরা হুমকি দিল, ভয়
দেখায়,
না না ওইটা আমার ননা সেরা থাকতো ওই এলাকায়, এখনো আছে
ক্যান্টনমেন্ট এলাকা, নিজের
না ভাড়াটা কচু খেত ক্যান্টনমেন্ট,
আচ্ছা
ওই জায়গা থেকে এরকম আমরা বিদায় করে দেয় বারবার। পরে লাস্টে তার ছেলে ছিল তিনজন, দুজন মোটামুটি বুঝে, তা বড় ছেলেরা একটু অন্য টাইপের ছিল, ছোট থাকলেও অনেক অপমান করতো আমারে, মাজারোটা খুব ভালো ছিল, ওর নাম মোস্তফা, আর মাসুদে একটু অন্য টাইপের, মানে খুব করা করা কথা বলতো, যা কর কথা শুনিয়া কানতাম, আর মাজারোটা ভালো ছিল। ও বললো কি হঠাৎ করে, মামি আপনি যায়েন না জানেন, মামায় ওই যে এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্টের ওইখানে পুষ্কনি আছে, দেখেন গা মামি এ মামার গোসল করাইতে নিয়ে গেছে, আর মায় কাপড় চুপড় সব লুকাই রাখছে, আপনার মিথ্যা অপবাদ দিছে, আর আপনার ছেলে মেয়ে যে ডিগো বাসা লুকাই রাখছে, ও বলে দিল চুপে চাপে। বলার পরে আমি ওই এয়ারপোর্টের কাছে যাই, যাওয়ার পরে যাই দেখি ঠিকই দুজনে পুষ্কনিতে নামে কি হাসি খুশিতে গোসল গা ধুইতে আছে। পরে ওইখান থেকে বললাম যে আপনার এই ছিল মনে, আপনি ভাইয়ের আসছেন মাটি দিতে, ভাইয়ের মাটি দিতে আসে, বড় ভাইয়ের বউ মার মতন, সে ভাইয়ের বউরে নিয়ে যদি আপনি সংসার করার ইচ্ছা ছিলই মনে, তাহলে আমার বিয়ে করলেন কিসের জন্য, আপনার এই দুইটা পোলাফানের কি গতি হইব, দুইটা পোলাফান হয়েছে দেখে আপনার বোনেরা কত আজে বাজে কথা বলছে, আজকে চারটার মাস সাথে আপনারা কেমনে জড়িত করে দিছে, কয়ে যা যা তোর কথা কে শুনে, যেসব পুরুষেরা মহিলাদের কথা শুনে সেই পুরুষেরাই মরে, তুই কানতে থাক যত পারস তত কান, আমার কোন আপত্তি নাই। তখন বললাম যে এদিক দিয়ে আপনি কি সুন্দর তাদের কামাই করে খাওয়াইতেছেন সবকিছু করতেছেন, কিন্তু আপনি দুইটা ছেলে মেয়ের ভবিষ্যতে চিন্তা করছেন, তারা দিন দিন কিন্তু জিনিসের দাম বাড়তেই আছে, কমতেছে না, যতদিন যায় ততই খারাপ, তাইলে আপনি যে এখনই করতেছেন পরবর্তীতে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তখন কি করবেন, তাদের ভবিষ্যৎ তারাই করে নিব, তোর এত চিন্তার দরকার নেই। তখন এই ছেলে মেয়ের জন্য কোনো কিছুই করতে পারলো না, সে ভাইয়ের বউ নিয়ে ফুষ্টি নুষ্টি করতেই আছে, তা যার সাথে করত তার নাম ছিল শেফালি, তার ছেলে আছে চারজন, তা ওর মার কারণে আজকে আমার সংসারটা শেষ হয়ে গেছে, তা আইজ পর্যন্ত আমি জ্বলতাছি, সংসারটারে ধ্বংস করে শেষ করে, সে 98 বন্যার সময় হঠাৎ করে তার মানে পুরুষের যে ইয়ারা এটা নষ্ট হয়ে যায়,
আপনার হাজবেন্ডের মানে পুরুষের পুরুষত্ব ক্ষমতা,
হ্যাঁ হ্যাঁ এটা শেষ হয়ে যায়, 98 বন্যা গেছে তখন, সে এইটা শেষ করার পরে সে ফিরে আসে
আপনার কাছে,
হ্যাঁ তো তখন ফিরে আসে, আইসা সে দেহরারে নিয়ে আসছে, কিন্তু কাজও করতে পারতেছে না ঠিক মতন, আবার ওদিক দিয়া যা ছিল টাকা পয়সা সব ধ্বংস করে তারপর আসছে আমার কাছে, তা আমারও টাকা পয়সা গুনে নষ্ট করলো, নিজের গুনেও শেষ করলো, কিন্তু আসার আগে দিয়া আমার ছেলে মেয়ে গুনে এত কষ্ট করছে, যা আমার মা রে যে আমি খুঁজে ভাই করলাম ওই বাসা থেকে, আমার মা আমার একটু তখন খোঁজখবর নেয় নাই, আমার ফুলাফান গুনে কি খাইলো কোন অবস্থা রইলো, আমি রাস্তা কাজ করছি, আমার ফুলাফান গুনে ইডের কোনো আমি বসায় থুয়া দিছি, এর পরে না ভাবতে ওইখানে তো কি যে আর আন্ডার আমি কাজ করছি, সে আমার পিছিয়ে বাজিয়েছে বিয়া করার জন্য, ওইখান থেকে গেলাম গ্যান্ডেরে, গ্যান্ডেরে গেছি, গ্যান্ডেরে যাই তরকারি বেশি, শানবাজার যাই, শানবাজার রাইত হইলে দুজন ঘুম পাড়ায় থুয়ে দজ আটকাইয়া শানবাজার থেকে মাল আনি, আবার কখন রানমু রানতে পারি নেই, ধুয়া টুয়া সব গুছ গাছ করে থুইয়া ঘুমিয়ে থাকতাম, সকালে ভোরে উঠা লাগতো, উঠা ফুলাফান গুনেরে থুইয়া তারপরে সব সাজাইয়া ব্যস্তাম, এই ফুলাফান দুইটাই এমন দিন গেছে, ডাস্টবিনে মানুষে ভাত খালাইতেছে, এই ভাত পর্যন্ত টুকাইয়া খাইছে, এই ফুলাফানে এত কষ্টে মানুষ হয়েছে লেখাপড়ার লেগে, এখন পর্যন্ত জান পরান দেয়, অত জোয়ার টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। আমার ছেলে বহুত কষ্টে, এ কষ্ট করে করে একটু একটু করে লেখাপড়া শিখেছি, বাসা কাজ করে যেমনি পারছে এমনি ভিত্তি পর্যন্ত পাইছে, কেউ সাহায্য করে নাই। আর আজকে এই ফুলাখণ্ডে এত কষ্ট করে মানুষ করছে, সেই ফুলাখন আজকে জায়গা সম্পত্তি নাই দেখে দূরে সরে গেছে, আমার কাছ থেকে দুইটা মেয়ে দূরে সরে গেছে। আর খালি অপবাদ দেয়, সারা জীবন কি করছস, কোনো জায়গা নাই, কোনো বাড়িঘর নাই, কিছু নাই, আর ছেলে যে বিয়ে করাইলে তখন কাছে থাকতে পারে, এটা দারুণ নাকি।
আপনার মেয়ে আরেকটা হয়েছিল পরে, দুইটা মেয়ে বললেন?
হ্যাঁ,
মেয়ে আরেকটা হয়েছিল পরে।
হ্যাঁ, ওইটা ওই যে ওই বোর কাছে যাইতো আবার আসতো, এইভাবে করে আর একটা মেয়ে হয়েছিল। হ্যাঁ,
এই দুই মেয়ে চলে গেছে আপনার কাছ থেকে?
হ্যাঁ,
বিয়ে হয়ে গেছে তাদের?
তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু দূরে সরে গেছে। একই কথা তাদের, যে একটা খুলনা থাকে আর একটা কুমিল্লা বিয়ে হয়েছে, তো একই কথা কয় কি যে জায়গা নাই, বাড়িঘর নেই, কিছু নেই, বাড়িঘর করবো আমি কিভাবে, আমি কি ওদের বুকে নিয়ে যে আশ্রয় দিছি এটাই তো বেশি, জায়গার আমি করবো কেমনি।
ছেলে কি করছে এখন?
ছেলে বর্তমানে ঘুরাশালে একটা চাকরি করতো, খুব ভালো বেতনে, 12,000 টাকা বেতন পাইত, কিন্তু আমাদের এই জীবন বাঁচানোর জন্য এইখানে চলে আসছে, ঘর ভাড়া দিতে পারেন না, 3,500 টাকা ঘর ভাড়া দেওয়া লাগে, সব জিনিসের দাম, বাজার হাট করা লাগে, সময় তে কাজ করতে পারে না, এতে এইখানে আইয়া চাকরিটা সাইডে, এইখানে আবার কাজ নিছে, কিন্তু এইখানে বেতন কম, 4,500 টাকা বেতন।
মানে আপনাদের সংসার এখন আপনার হাজবেন্ড, আপনি এবং আপনার ছেলে?
হ্যাঁ, তাহলে এই 4,500 টাকা বেতনে তো আমাদের কিছু হয় না। আমার একটাই এখন কষ্ট কি, যে না পাইলাম মার আদর, না পাইলাম মার কাছ থেকে একটু সম্পত্তি, না পাইলাম যে এখানে বড় হইলাম তাদের আদর, তাদের কাছ থেকে কোন দয়াও পাইলাম না।
আমি একটু আপনার বর্তমান জায়গাটাতে আসতে চাই, সেটা হচ্ছে আপনার ছেলে কি পর্যন্ত পড়াশোনা করেছে?
ও বৃত্তি পরীক্ষা দিছে, দেওয়ার পরে
বৃত্তি পরীক্ষা দিয়েছে,
তাইলে মনে হয় 8 পর্যন্ত, মানে শেষ
পরীক্ষা দেওয়ার পর আর কোনো পড়ে
না, তারপরে না, এখন বর্তমানে উন্নত স্কুল মানে নাই,
মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে,
হ্যাঁ এখন পড়তেছে এখনো।
আচ্ছা, এই হচ্ছে আপনাদের বর্তমান অবস্থা। তো আপনি এই যে হ্যালো 8920 অনুষ্ঠানটা আপনি কি শোনেন, শোনার সুযোগ পান?
হ্যাঁ শুনি, সময় তো শুনি না, শরীরের অবস্থা ভালো না, মানে এই যে যদি আডি ওইটা দাঁড়াই তাহলে বেশিক্ষণ থাকতে পারি না, মানে একটু আডা চলা করলে আর একটু দাঁড়ানো থাকলেই আমার কেন যেন এই অপারেশনের পরে থেকে কি হচ্ছে আমি বলতে পারি না, মানে সারা শৈল ব্যথা করে, প্রচুর ব্যথা, শৈলে হাত দিতে পারি না, ব্যথার ঠেলে মানে অসহ্য হয়ে যায়, দাঁতে দাঁতে কিরিমিরি দি, চোখে দেখি না, তারপরে দাঁতও ভাতও খাইতে পারি না, যাও রাইন দে আমার খাওয়া লাগে, মানে এই সমস্যা গুলো দেখা দিচ্ছে আমার।
আপনি হ্যালো 8920 তে কেন আসলেন?
এখানে আসার উদ্দেশ্য যে আজকে আমার বাইরে যে হারাই গেছে, আমার বাইরে যেন আমি নিজে একজন হারাই যাই, তো আমি বুঝতে পারছি মার কি কষ্ট, যার জন্য আমি মা হয়েছি আমি বুঝি। তাই আমার ভাই যত দূরেই থাকুক, যদি আল্লাহ পাক জীবিত অবস্থা রাখিয়া থাকে, যেখানে থাকুক যদি এই কথাগুলো শুনে থাকে, আমার অনুরোধ তার যদি মান অভিমান থেকে থাকে সব ভুলে যেন সে আমার কাছে আসে, একটু মরার আগ দিয়ে আমি বাইরে দেখতে চাই, এবং কি আমার মার সাথে আইসা একটু দেখা দেখ, আইসা যদি ওর যদি অবস্থা ভালো থাকে, আর্থিক অবস্থা ওর কাছে আমি দাবি করি না, চোখের দেখার একটু দেখা যাক, আমরা দেখি যে ও সুখে আছে নাকি খারাপ জায়গা আছে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে তারা বানুর মা তার নিজের সন্তান সম্পর্কে কি বলছেন চলুন আমরা একটু শুনি, তারপরে আমরা ফিরে আসছি। এবং আপনাদের সবাইকে আমরা বলছি যে বিশেষ করে তারা বানু যে ভাইকে খুঁজছেন তাকে বলছি, আপনাকে তো দেখলে আপনার বোন এই মুহূর্তে চিনতে পারবে না, মাকে দেখলে তো চিনতে পারবেন, তো আপনার মায়ের একটা ছবি আমরা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ফেসবুকে, এবং ওনার মায়ের ইন্টারভিউটা নিয়েছে আমাদের হ্যালো 8920 টিম মেম্বার শাকিল। আপনার মা কি বলেছে আপনার সম্পর্কে চলুন আমরা একটু শুনি।
হ্যালো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
জি, হালিমা খাতুন বলছেন?
হ্যাঁ।
জি, আমার নাম শাকিল, আমি ABC রেডিও থেকে বলছিলাম। আপনার মেয়ে তারা বানু উনি আমাদের সাথে আছে, এই যে আপনি ওর সাথে কথা বলতে পারেন।
হ্যালো, ওই তোমার কাছ থেকে তুমি কি এমনি বলতে পারো কিছু আমার জীবনে, মানে ছোটবেলা কিভাবে আমি হারাইলাম, কিভাবে তোমার কাছ থেকে দূরে সরে গেছি একটু বলো।
জি, আপনি তো শুনলেন আপনার মেয়ে আমাদের সাথেই আছে, ও বলল যে আপনারা যখন ঢাকায় চলে আসেন আপনাদের গ্রাম থেকে, ওই যে স্টেশনে যখন ছিলেন আর কি তেজগাঁও স্টেশনে, আপনি খাবার আনতে গেলেন এবং তারপরে আপনার ছেলে মেয়ে আটকা পড়ে গেল একটা বাসাতে, এগুলো তো সবই সত্যি তাই না? আচ্ছা, এরপরে কি ঘটছিল আপনি কি একটু বলবেন আমাদেরকে?
আমি যাই তো কান্নাকাটি করছি যে আমার ছেলে মেয়ে বিয়ে দেন, খারাপ করে না খাই আমি খাই যাবো এই কথা।
তারপর ওদেরকে রেখে আপনি চলে এলেন?
হ্যাঁ।
আচ্ছা, তখন যে ওদেরকে কষ্ট দেয়া হতো এই সম্পর্কে আপনি জানতেন? আপনার ছেলের উপরে ওরা যে অত্যাচার করতো আপনার মেয়ের উপরে,
আমার এইরকম করে মারধর করে, এইরকম করে গরম পানি ডালে সাবান গুলাইয়ে পায়খানা দেখালাইয়ে ওরে ধাক্কা দে, খুবই চেষ্টা করছি আমরা নাকি।
ওরা আপনাকে ফেরত দিত
না?
কি বলতো ওরা?
বলতো যে তুমি যাও আমি বিয়া দিয়ে দিই।
আচ্ছা, যে আপনার ছেলে ছিল হাসমত, হাসমত হারিয়ে গেল, এরপর থেকে আপনি কি আপনার সন্তানের আর কোনো খোঁজ করেছেন কিংবা ওদের কাছে গিয়ে দাবি করেছেন আমার ছেলে হাসমত কোথায় গেল, আপনি গিয়ে ওদেরকে বলেছিলেন? তারপরে আপনি চলে এলেন, আপনি কিছু করতেও পারেননি? আচ্ছা, হাসমত যে হারায় গেল, হাসমত হয়তো এই অনুষ্ঠানটা শুনতেছে, আপনি মা হিসেবে আপনার ছেলেকে কিছু বলতে চান?
মায়ের কতটুক জ্বালানি আর পুরানি, এক ছেলে মারা গেছে আর এক ছেলে হারানি গেছে, মরার আগুন সহন যা বেপার আগুন সহন যায় না, যখন মোমো তখন তো ঘুমো খায় না, দুনিয়া তো খাই না, এখন আমি ধরো দয়া যদি খায় ফিরে পাই না, বুঝলেন? আমার ছেলে আমার বুকে দেয় না দিতে পারেন বাবা, তাহলে তো আমার বাচ্চা আচ্ছা খুশি হয়েছে।
এই যে মায়ের আকুতি, আমরা আসলে সবাইকে জানাতে চাই আমাদের এই হ্যালো 8920 এবং এবিসি রেডিওর প্ল্যাটফর্ম থেকে।
তাকে যে নিয়ে যা মন লাগে করে এমন ভালো মানুষ পাইনি, তো আমার ছেলে গেছে আমার যে কত খারাপ লাগে এই এত আর কেউ দেখে না।
যারা আপনার ছেলে মেয়েকে আটকে রেখে কষ্ট দিয়েছে এবং যাদের কারণে আপনার সন্তান হারিয়ে গেছে তাদেরকে আপনি কিছু বলতে চান?
যে মালিক নিয়েছে ওই মালিক তো মারা গেছে, তার ছেলে মেয়ে আছে।
তার মানে আপনি তাদেরকে কিছু বলতেও পারছেন না?
বলবো কেমনে, তার ছেলে ঘরে তো আসছেনি।
আচ্ছা, আপনার মেয়েও দাবি করতেছে তার ছোট ভাইকে যেন, হাসমতকে যেন আমরা ফিরে পেতে পারি। হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি, বলেন।
ওই আমার মায়ের কাছে যান।
হ্যাঁ বলো, কি বলবা?
তুমি কাম করছেনি?
হ্যাঁ কেন না, আমি তাদের কাছে আসার একটাই উদ্দেশ্য, আমার ভাই যেখানেই থাকুক এই গল্পরা দেশ বিদেশে সবাই শুনে, আমার ভাইও যদি ইনশাল্লাহ আল্লাহ পাক জীবিত রাখে থাকে যে অঞ্চলে থাকুক, ও যেন আমার সাথে কি তোমার সাথে যোগাযোগ করে, এটাই আমার আশা।
আমার বুক ঠান্ডা করে দিবে, নানা ঘর বুক আল্লাহ ঠান্ডা করবে।
সন্তান হারা মায়ের বুক যদি আমরা শীতল করে দিতে পারি, তার কোল আবার আমরা ভরিয়ে দিতে পারি, তবে আমরা অনেক অনেক বেশি খুশি হব। আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবিসি রেডিওর পক্ষ থেকে, টিম হ্যালো 8920 এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আমরা আশা করি আপনার সন্তান ফিরে আসবে। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ, দোয়া করি।
ওকে, আমাদের তারাবানুর জীবনের গল্প এখানে শেষ। শেষ হইয়াও হইল না শেষ। আমি এবার আপনাদেরকে বলতে চাই যেটা, সেটা হচ্ছে আজকের হ্যালো 8920 আমরা বারবারই বলে থাকি যে আমরা প্রচার করি, সেখান থেকে আপনি কি নিবেন না নিবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এবং আমরা বিশ্বাস করি আমাদের হ্যালো 8920 যারা শ্রোতা তারা প্রত্যেকেই বিজ্ঞ এবং আমাদের চেয়েও তারা অনেক ভালো জানেন, ভালো বোঝেন। প্রথম পার্টটা নিয়ে কথা বলতে চাই, মানুষের পুরো জীবনটা নিয়ে কথা বলতে চাই। যে পরিমাণ অত্যাচার এই মানুষটার প্রতি হয়েছে কৈশোর বয়সে শিশুকালে একজন কাজের মেয়ের প্রতি, আমি এই জায়গাটাকে ফোকাস করে আপনাদের সবাইকে একটু অ্যাড্রেস করছি। আমি জানি আপনাদের বাসাতে অনেক কাজের মানুষ আছে, এখানে যারা অনেক লিসনার শুনছেন তাদের মধ্যে কারো না কারো বাসাতে অবশ্যই কাজের মানুষ আছে, এবং কারো না কারো কেউ না কেউ হয়তো এর চাইতেও ভয়াবহ রকম অত্যাচার তাদের প্রতি করেন। আমি এটা বিশ্বাস করি যে আজকের গল্পটা শোনার পরে আপনার মধ্যে যদি এতটুকু পরিমাণ পরিবর্তন আসে, আপনার যদি কাজের মানুষটাকে মানুষ বলে মনে হয় এবং আপনি যদি মনে করেন যে মানুষটা আপনার সাথে আছে, সেই মানুষই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, এবং এই মানুষটাকে কাজে লাগিয়ে অনেক অনেক ভালো কিছু করা সম্ভব আপনার ফ্যামিলির জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার রাষ্ট্রের জন্য, তাহলেই হ্যালো 8920 সাকসেস। আমরা লাস্টলি তারা বানুর যে ভাই হাসমত, আমরা জানি না হ্যালো 8920 তিনি শুনেছেন কিনা, তবে আমি মনে করি হ্যালো 8920 নেটওয়ার্ক অনেক বড় নেটওয়ার্ক। তারা বানুর ছবি দেওয়া আছে ফেসবুকে। রুমার গল্প প্রচার হয়েছিল এখানে, আপনারা জানেন রুমার গল্প প্রচার হওয়ার পরে রুমার বাবা মা পরের দিন আমাদের অফিসে চলে এসেছেন, এবং রুমার বাবা মা যেখানে থাকেন সেখানে এবিসি রেডিও নেটওয়ার্ক নেই, শোনা যায় না, রুমার বাবা মাকে কেউ না কেউ ফোন করে বলেছে। আমরা সেই অর্থে বলছি হ্যালো 8920 নেটওয়ার্ক অনেক বড়। আমরা বিশ্বাস করি যে কোনোভাবেই হোক তারা বানুর যে ভাই, সেই ছোটবেলাতে হারিয়ে যাওয়া ভাই, সে ভাই ফিরে আসবেন এবং তারা বানুর এই এই শেষ জীবনে যে স্বপ্নটুকু সেই স্বপ্নটুকু পূরণ হবে। আমরা গল্পের এই এই গল্পটার ইতি এখানেই টানছি, তবে হ্যালো 8920 শেষ হচ্ছে না, আমরা ফিরে আসবো একটু পরে। যাওয়ার বেলায় আপনাদেরকে আরো একবার মনে করছি, মানে আমি আসলে খেয়ে হারিয়ে ফেলেছি, আমি আসলে কি বলবো বুঝতে পারছি না, মানে এত এত নির্মম হতে পারে একটা মানুষের জীবন। ওকে, আপনি চাইলে ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দিলেই হ্যালো 8920 মেম্বার হয়ে যাচ্ছেন। আর ফোনও করতে পারেন, ফোন করে বলতে পারেন আপনার জীবনের গল্প এখানে বলতে আসার জন্য। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। একটু বড়ই ফিরছি, সাথেই থাকুন।
হ্যালো, 8920 চলছে, কিবরিয়া আপনার সঙ্গে আছে। আর তারাবানুর জীবনের গল্প শেষ হয়ে গেল, তারাবানুর জীবন যেমন শেষ হয়ে যায়নি, এবং হাজার লাখ তারাবানু এই বাংলাদেশের পথে প্রান্তরে ছড়িয়ে আছে। কাজের মেয়েদের উপরে যে অত্যাচার বা কাজের লোকের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের কি বলা যেতে পারে সিনারিও, এবং একসাথে আমরা বলতে পারি যে তা নিয়ে বিভিন্ন রকমের মতামত বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার যে সুযোগ আছে সেটা নিয়ে কাজ করেছে শাকিল। চলুন আমরা এখন সেটা শুনব।
সকালবেলা ঘুম থেকে উঠবার আগেই ঘরবাড়ি পরিষ্কার ও প্রয়োজনীয় সকল কাজ সম্পন্ন করে পরিবারে আশ্রিত যে মানুষটি আপনার সামনে নাস্তায় গিয়ে দেন, তিনি গৃহপরিচারিকা বা কাজের মেয়ে। শহর ও গ্রামের বেশিরভাগ সচ্ছল ও কর্মজীবী পরিবারে হাজারো গৃহকর্মী রয়েছেন আমাদের দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করার জন্য। কঠিন দারিদ্রতার কবলে পড়ে বাধ্য হয়েই তারা বেছে নেন বাসা বাড়ির কাজ, তেমনি একজন নাসিমা। নাসিমার মতো অসহায় গৃহকর্মীদের 80% নারী ও শিশু। এরা থালা বাসন ধোয়া ও ঘর মোছা থেকে শুরু করে নানা রকম সেবামূলক কাজ করে থাকেন, আর বিনিময়ে তারা পান যত সামান্য অর্থ আর আকাশ সমান লাঞ্ছনা। গৃহকর্মীরা কি করেন আর তাদের আচরণী বা কেমন তা নিয়ে আমজনতার মতামত হল,
আমি কর্মজীবী মানুষ, কাজের মানুষ ছাড়া আমি পুরোপুরি অচল। কাজের মানুষকে নিয়ে অনেক কমপ্লেইন আছে অনেক বাসায়, যেমন বিশেষ করে হচ্ছে চুরি করার বিষয়টা। আমি অবশ্য ফর্চুনেটলি এই ধরনের কোনো বিষয় পাইনি, বরঞ্চ আমার চেয়ে বয়সে বড় হওয়ার কারণে তার একটা খুব মাদার কেয়ারিং ব্যাপার আছে আমার জন্য। কিছুটা কাজে আলসেমি দেয়া বা মাঝে মাঝে না আসা, এটা তো দেখেন আমরাও কিন্তু এই কাজটা অফিসে করি।
কাজের মেয়ে রাখলেন আপনি, তার উপরে টর্চারিং করবেন, সে তো এখানে তার রুজি দুটা টাকা ইনকাম করার জন্য আসছে, তাই বলে আমি তার উপরে অত্যাচার করবো, এটা তো হতে।
12-14 বছরের বাচ্চারা আমাদের গৃহকর্মী হিসাবে আসে, মন মানসিকতা অনেক সময় ওদের বিধ্বস্ত হয়ে যায়। ওদের আসলে একটু সুযোগ সুবিধা দেওয়া উচিত। গৃহিণী যারা আছে তারা মনে করে যে আমরা এই বাচ্চাটাকে বা যারা বড় বয়স্ক মহিলা আছে তাদের একটু লেখাপড়া দেওয়া উচিত। ওরা ক্ষতি করে যাই না, তোর ক্ষতি করে না, মনে করেন বুঝার ভুলে হয়তো ব্যতিক্রম করে, বলে দিতে হয় এইভাবে না এইভাবে করো, হয়তো ওই তেহার আইলে বাবা মা থাকলে একটু কাপড় চোপড় দেওয়া হয়।
মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা, কিন্তু একজন গৃহকর্মী শিক্ষার আলো পায় না। অসুস্থ হলে তারা পায় অবহেলা, তাদের দেয়া হয় ব্যবহৃত পুরনো পোশাক। গৃহকর্মীদের বসবাস রাতে রান্নাঘর, আর সেখানে জায়গা কম হলে ড্রয়িং রুমের মেঝে। বাসার সকল সদস্যদের খাবার পর উচ্ছিষ্ট অংশ তারা খেতে পায়। বয়স ও সামর্থ্য বিবেচনা না করেই তাদেরকে বেশি করে কাজ চাপিয়ে দেয়া হয়। তাদের মজুরি নির্ধারণ ও অন্যান্য অধিকার রক্ষার নেই কোনো উদ্যোগ, কিংবা এরা শ্রমিক হিসেবেও স্বীকৃত নয়। গৃহকর্মীদের অধিকার নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বললেন,
আমাদের দেশে যারা গৃহকর্মী নিয়োজিত রয়েছে তারা কিন্তু কোন আইনের আওতায় আসে না, এবং তাদের ক্ষেত্রে মানবাধিকার যে অবস্থা এটি কিন্তু খুবই সংগীন অবস্থা, এবং এর পুরো চিত্র যে আমাদের কাছে রয়েছে তাও কিন্তু নয়। যখন এটি নির্যাতনের পর্যায়ে পড়ে তখন অবশ্য ফৌজদারি আইন সেখানে কার্যকর হয়ে যায়, এবং সেটি অনুযায়ী অনেক সময় তারা প্রতিকার পেতে পারেন। অনেক ঘটনায় আমাদের দৃষ্টিগোচরীভূত হয় না, কারণ যেহেতু গৃহের অভ্যন্তরে ঘটনাগুলো ঘটে উগর অমনিতেই চাপা পড়ে যায়। শ্রম আইন এবং মানুষের ন্যূনতম যে কিছু সুযোগ সুবিধা অধিকার যেগুলো মৌলিক সেগুলো পালন করবার ক্ষেত্রে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। তাদের ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রতি কখনো কোনো হুমকি সৃষ্টি করা হবে না, তাদের প্রতি নির্যাতন কখনো করা হবে না, ন্যূনতম অবসর ব্যবস্থা করতে হবে, নবীন বয়সের হয়ে থাকে তাহলে ঝুঁকিপূর্ণ কাজে তাদের ব্যবহার করা যাবে না, অন্ততপক্ষে এই জিনিসগুলো কিন্তু আমাদের মেনে চলা কর্তব্য।
একজন গৃহকর্মীকে কি ধরনের নির্যাতন করা হয় তা আমরা তারাবানুর কাছ থেকে শুনেছি। বিভিন্ন শারীরিক নির্যাতন ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে তারা। গৃহকর্মী নির্যাতনের মামলায় আসামিদের সাজা হয় না, আর দারিদ্রতার কারণে বাদীরা মামলা চালাতেও পারে না, তাই গৃহকর্তা ও গৃহকর্ত্রীর নির্দয় আচরণের শিকার হচ্ছে তারা। গত 21 মে বাংলাদেশ মহিলা পরিষদ ও মানবাধিকার কমিশন থেকে প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, 2012 সালে প্রায় 97 জন গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে, যার মধ্যে 41 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। 18 জন নির্যাতন সহ্য করতে না পেরে বেছে নিয়েছে আত্মহত্যার পথ। এই অত্যাচার থেকে রেহাই পেতে করণীয় কি তা জানালেন বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম।
সবচেয়ে যেটা উদ্বেগজনক যে তাদেরকে মানুষই মনে করা হয় না এবং সামান্য কারণে তাদের উপরে অত্যাচার করা হয়। খুব অল্প বয়সের মেয়েদেরকে হয়তো একটু খেতে চাইলো বা একটু না বলে খেয়ে ফেললো, তখন তাদের উপরে আমাদের নারীরাই অত্যাচার করেন একটা পাশবিক ভাবে। আরেকটা হচ্ছে যে পরিবারের বিভিন্ন সদস্যদের দ্বারা তারা যৌন নির্যাতনের শিকার হন, সেখানে পুরুষ সদস্যদের একটা বিশাল ভূমিকা থাকে। আমি গৃহ পরিচারিকাও বলবো না, হেল্পিং লেডি বলি, যেটা তারা আমাদের সাহায্যকারী। একটু মানবিক দৃষ্টিভঙ্গি, সচেতনতা, এবং তারা আমাদের যে একজন শ্রমিক, তারা হয়তো কারখানায় করেন না বাসায় করেন, সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের নেওয়া একান্ত দরকার এবং সেটার জন্য একটা নীতিমালা হওয়া প্রয়োজন।
গৃহকর্মীরা মানুষ, একটু ভেবে দেখুন তারা কতটা প্রয়োজনীয়। আপনার বাসার সব কাজগুলো যত্ন করে তারা করে বলেই আপনি নিশ্চিন্তে অন্য কাজে মনোযোগ দিতে পারেন। তাই টিম হ্যালো 8920 এর প্রত্যাশা, আমরা সবাই যেন গৃহকর্মীদের পরিবারের সদস্য ভেবে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি।
হ্যালো 8920।
শাকিলকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রেজেন্টেশন আমাদেরকে দেবার জন্য। 1:43 হচ্ছে সময়, হ্যালো 8920 শুনছেন। বিশেষ করে আজকে চট্টগ্রাম এবং কক্সবাজারের বন্ধু যারা আমাদেরকে শুনলেন তাদেরকে তো একটা বিশেষ অভিনন্দন আমরা জানাতেই চাই, এবং একই সাথে বলতে চাই যে আমাদের সারথী হয়েছেন আপনারা ঢাকা এবং চিটাগং এবং কক্সবাজারে যারা শুনছেন আমাদেরকে এখন নিয়মিত শুনতে পাবেন। এবং আরও একটি ঘোষণা আপনাদেরকে দিতে চাই খুব আনন্দের সাথে, সেটা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন শো আনছি আমরা, যাহা বলিব সত্য বলিব, অনেকবার প্রমো শুনেছেন এবং আশা করছি সত্যের এই আলো আমরা জ্বালাতে পারব এবিসি রেডিওতে। 1:44 হচ্ছে সময়, আমরা যখন তারাবানুর গল্পটা প্রচার করছিলাম এখানে হাজার হাজার কমেন্টস আমাদের ফেসবুকে পড়েছে এবং আমরা সবাইকে রিকোয়েস্ট করব বিশেষ করে ফেসবুকের পেজটাতে যেতে, কারণ যে ছবিটা আমরা দিয়েছি তারাবানুর মায়ের, তারাবানুর এখানে আসার উদ্দেশ্য ছিল হাসমতকে যেন তার সেই ছোটবেলায় যে ভাইটি হারিয়ে গেছে তাকে যেন খুঁজে পায়। হাসমতের সামর্থ্য আছে কিনা ফেসবুকে আসার, হাসমত কোন অবস্থায় আছে আমরা জানি না, তবে যদি আপনার এলাকায় এরকম কোন সুযোগ থেকে থাকে যে এই ছবিটি দেখিয়ে বা কোনোভাবে প্রচার করে হাসমতকে খুঁজে বের করা, এবং হাসমত যদি সহি সালামতে থাকে তাহলে আমাদের মাধ্যমে তাকে তার মার কাছে ফিরিয়ে দেয়া, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক 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 বেশি আনন্দের হবে। কমেন্টস যেগুলো পেয়েছি, আব্দুল্লাহ আল নোমান বলেছেন যে শুনেই গা শিউরে উঠছে, কিভাবে সহ্য করেছে এই মানুষটি তা তিনি এবং আল্লাহ ভালো জানেন, এতটা কষ্টের কথা মানুষের কল্পনায় আসে কিনা জানি না, তবে আমার কল্পনায় আসে না, তার বাকি জীবন সুন্দর হোক এই কামনায়। ওমায়দুল ওবায়দ লিখেছে, আর জি কিবরিয়া ভাই আমি আর পারছি না, কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে, আপনাকে বলবো ওদের আল্লাহকে বা কিছু আপুকে বলবো ওদের সাজা হবেই ইনশাল্লাহ। সুলতান মাহমুদ লিখেছে, তারা বানুর মতো অনেক মানুষ আমাদের সোসাইটিতে আছে, তারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, যারা তাদের নির্যাতন করে তাদের বিবেকের নিকট প্রশ্ন হচ্ছে, তোমরা যাদের নির্যাতন করো তারা কি মানুষ নয়? আচ্ছা, আরিফিন শুভ লিখেছে, শুনতেই কষ্ট লাগছে, এত অত্যাচারের মধ্যে বেঁচে থাকার স্বপ্ন ছিল তারা বানুর বলেই আজকে সে বেঁচে আছে। রিমন মারিনার বিমত নামে একজন খুদেবার্তা লিখেছেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজটা কিন্তু বলে দিচ্ছি আমি আরেকবার, সেটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওকে, তারা আন্টি আপনি কিভাবে এত কষ্ট সহ্য করলেন, আপনার জন্য আমার অনেক অনেক মায়া হচ্ছে এবং আমার যদি সামর্থ্য থাকতো আমি আপনাকে অনেক হেল্প করতাম। আব্দুল ওহাব লিখেছে, তারা বানু তুমি সত্যি অসাধারণ একটা মেয়ে, তোমার ধৈর্যের সহ্যের তুলনা হয় না, আমি সব ছেলে মেয়েকে বলতে চাই যে তারাবানুর কাছ থেকে শিখে রাখুক যে এইভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়। আরিফুল ইসলাম সোহেল লিখেছে, আমি সোহেল গাজীপুর থেকে, আমি একজন সিকিউরিটি গার্ড, বৃষ্টিতে ভিজে ডিউটি করছি আর হ্যালো 8920 শুনছি, যদিও ছাতা আছে তবুও ভিজতে হচ্ছে কারণ বৃষ্টি বেশি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যারা হ্যালো 8920 কে এতটা ভালোবাসেন, কারণ আপনারা ভালোবাসেন বলেই আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারি এবং সেই স্বপ্নের দিকে প্রতিনিয়ত আমরা কাজ করে চলছি। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার হ্যালো 8920 টিম মেম্বার যারা রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে হ্যালো 8920, কারণ তারা দিনরাত 24 ঘন্টা ইশোটার পেছনে কাজ করে। স্পেশালি থ্যাঙ্কস টু শাকিল, স্পেশালি থ্যাঙ্কস টু লোবান, স্পেশালি থ্যাঙ্কস টু সাফরিন, এবং আমরা আপনাদের ভালোবাসা পাই বলেই এতটা কাজ করার উৎসাহ পাই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এতটা কষ্ট করে আমাদের হ্যালো 8920 শোনেন। খোরশেদ আলম লিখেছে, মানুষ এত পাষাণ হয় 8920 না শুনলে বুঝতে পারতাম না। অরণ্য সৌরভ লিখেছেন, গল্পটা অনেক কষ্টের ভাই, মানুষ কেন এমন হয়, আমরা কেন কাজের মানুষকে নিজের পরিবারের একজন ভাবতে পারি না, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, সবাই যেন কাজের মানুষগুলোকে নিজের পরিবারের মানুষ ভাবেন, কারণ এরা মানুষ, ওদেরও জীবন আছে। এরকম শত শত হাজার হাজার কমেন্টস পড়েছে, আমরা সবগুলো পড়ে শেষ করতে পারবো না। শুধুমাত্র একটা কথা, একটা কমেন্টস পড়ার জন্য শাকিল আমাকে বিশেষভাবে রিকোয়েস্ট করছে, সেটা হচ্ছে সাবের নাইহান লিখেছে, আল্লাহর হুকুম থাকলে ইনশাআল্লাহ মাতার ছেলে এবং বোন ভাইকে ফিরে পাবেন। নিশ্চয়ই আমরা সেই আশা ব্যক্ত করি, অনুষ্ঠানটা শেষ করবো, তবে এখনই শেষ হচ্ছে না, কারণ গত সপ্তাহে রন্টি আমাদের এখানে এসেছিলেন। আপনারা জানেন যে রন্টির পরিচয়, সে একজন বৃহন্নলা। বৃহন্নলা শব্দটা অনেকেই বুঝতে পারবেন না, সমাজ তাকে হিজরা বলে ডাকে। হিজরা জীবনের যে গল্প, সে গল্প প্রচার হবার পরে আমরা তুমুল সাড়া পেয়েছি, ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের অনুরোধ থাকবে যে এই গল্পটা শোনার পরে বা যে কোনো ধরনের গল্প হ্যালো 8920 তে আসার পরে, শোনার পরে আপনার মধ্যে যে বোধটা জাগায়, সেটা যদি ভালো অর্থে হয়, সেটা যেন আরেকটা গল্প আস্তে আস্তে হারিয়ে না যায়, সেটা যেন প্র্যাকটিসে পরিণত হয়। চলুন রন্টি সম্পর্কে কে কি বলেছে আমরা একটু শুনি, তারপরে আজকের অনুষ্ঠানটা শেষ করব।
হ্যালো 8920,
আমি এমদাদুল হক মাজাইরপুর থেকে। আমার সেল নাম্বারটি হল, বুধবারের রাতে যে রন্টি আপা এসেছিল তার জীবন গল্পটা খুব চমৎকার হয়েছে। তার কথাগুলো বলার স্টাইল, কথা বলার ধরন, আমাদের যে হিজরা পরিবার, হিজরা জনগোষ্ঠীর প্রতি একটা নিকৃষ্ট একটা ধারণা ছিল, সেই ধারণাটা তিনি পাল্টাই দিছে। আসলে আমরা বুঝতে পারছি যে একটা মানুষ, প্লিজ ভাই তার সাথে একটা যোগাযোগ করার ব্যবস্থা করে যান।
আমি হীরা বলছি, ঢাকা গ্যান্ডারিয়া থেকে। আমার ফোন নাম্বার হলো, রন্টি নামের যে ম্যাডামের গল্পটা শুনে খুব কষ্ট লাগলো। আসলে আমাদের সমাজে এভাবে এই ধরনের মানুষগুলো অবহেলিত, তারপর আমরা দেখে শুনে আফসোস করে যাচ্ছি, কিছু করতে পারতেছি না, আমরা সবাই এই জন্য হয়তো দায়ী। আমার বিবেকের তাড়না হোক আর যেভাবে হোক, আমার ইচ্ছে হলো আমি রন্টি ম্যাডামকে হেল্প করতে চাচ্ছি, তাকে কোনো জব দিয়ে যদি ভাই কষ্ট করে রন্টির সাথে আমার যোগাযোগ করার ব্যবস্থা করে দেন, তাহলে কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি।
আমি মাহবুব বলছি কুমিল্লা থেকে। আমার সেল নাম্বারটি হলো, গত বুধবারে আমি যে ঘটনাটি শুনলাম রিন্টির, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এন্ড আমি বর্তমানে আমরা যেসব করে থাকি তার জন্য আমরা নিজেরাই দায়ী, কারণ আমি চাই এই দেশে রিন্টিকে স্বীকৃতি দেওয়া হোক, রিন্টির মতো যতগুলো মানুষ আছে ওদেরকে স্বীকৃতি দেওয়া হোক।
আমার নাম মাওলানা কাওসার খন্দকার। আমার সিন নাম্বার হল, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অতি সৃষ্টি করেছি, এখন সুন্দর করতে গিয়ে কাকে কিভাবে তৈরি করতে হবে আল্লাহই ভালো জানেন। কাকে কেন হায় প্রতিপন্ন করবো, আল্লাহ তো আমাকেও এরকম করতে পারতো, আপনাকেও এরকম করতে পারতো, অতএব আমরা কাউকে হায় প্রতিপন্ন করবো না।
আমার নাম্বার মাসুম সর্দার। যে কোনো হিজলা যদি ইমানদার হয়, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মানে, তাহলে সে সোজা জান্নাতে চলে যাবে। এই কারণে আল্লাহর হুকুম নবীর তরিকা চলা উচিত। যদি ইমানদার হয় তাহলে জানাজার হবে, কবরস্থান হবে, হ্যাঁ সোজা জান্নাত, শুধু ইমানদার হতে হবে।
শেষ হয়ে গেল আজকের হ্যালো 8920। আগামী বুধবার ঠিক রাত 11:20 আবারও কথা বন্ধু কিবরিয়া এবং তার টিম এবং একজন বন্ধুকে নিয়ে ফিরে আসব। যাবার সময় আমি সবাইকে একটা বিশেষ অনুরোধ করতে চাই, আগামীর যে হ্যালো 8920 সেটা শুধুমাত্র আপনি একা শুনবেন না, আপনি অন্তত আপনার চারপাশে আরো 10 জন বন্ধুকে রিকোয়েস্ট করবেন যেন এই অনুষ্ঠানটি শুনে। অনেক 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 ভালো থাকুন, এবিসি রেডিওর সাথেই থাকুন, শুভরাত্রি আর জি কিবরিয়ার পক্ষ থেকে।
তোমার বিনে ঘর সংকট
This track was downloaded from FusionBD.com.